This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। অনুষ্ঠানের শুরুতেই আমরা আর জি রাজুর কাছ থেকে জেনে নিতে চাই যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে কোন বন্ধুটি জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখ লাখ মানুষের মুখোমুখি হচ্ছে। Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি বাবু। বাবুর ইচ্ছে ছিল লেখাপড়া করার, কিন্তু বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি। ছুটোছুটি আর হৈহুল্লোড়ের মধ্যে কেটেছে বাবুর ছোটবেলা, আর সেই কারণেই বন্ধুর অভাব ছিল না বাবুর। স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন, চারিদিকে তার নাম ডাক হবে, অর্থাৎ বড় হওয়ার বাসনা তার মধ্যে ছোটবেলা থেকেই জেগে উঠেছিল। সবকিছুই ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু তারপরও বাবু আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কি সেই কারণ জানতে চলে যাচ্ছি আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আজকে আমাদের সঙ্গে রয়েছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু। কে এই পাঞ্চিং বাবু, কি তার ইতিহাস, সবকিছু আমরা জানবো। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের ভুলগুলো নিয়ে কনফেস করতে চান, অপরাধগুলো স্বীকার করতে চান, বলতে চান কেন অপরাধী হয়েছেন, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, পরিণতি অপরাধের কি হয়েছে, তাহলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন। দুই চাপার পরে আপনি ফোন থেকে কিছু নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, অর্থাৎ যে বিষয়টার উপরে আপনি বলতে চান সেই বিষয়টার সামারি বা সারাংশটুকু বলে আপনার সেল নাম্বার দিয়ে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার আরজে রাজু আপনার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করবে এবং এমনও হতে পারে আগামী সপ্তাহে এই সত্যের আসনটিতে বসবেন আপনি এবং বলবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই আমরা কথা বলতে চাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের অনুষ্ঠানের নিয়মিত এক্সপার্ট প্যানেলের মেম্বার। তো ডক্টর তাজুল ইসলাম, আজকে পাঞ্চিং বাবু নামের একজন শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করছি যে আমাদের এই জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্যগুলো জেনে আপনি আপনার যে অ্যানালিটিক্যাল নলেজ সেখান থেকে পুরো বিষয়টিকে সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন।
আমি
আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। তবে তার আগে আমি জানতে চাই পাঞ্চিং বাবুর কাছে যে আমরা তো মনে করি যে কোন একটা বিবেকের তারণাবোধের কারণেই আসলে যারা অপরাধ করে তারা লাখো মানুষের সামনে কনফেস করতে আসে এবং সেই বিবেকটাকে জাগানোর জন্য কোন একটা ঘটনার প্রয়োজন হয়। আপনার বিবেকটা আসলে জাগিয়েছে কোন ঘটনা বা কে?
যে আমার বিবেককে জাগাইছে, আমি আপনাদের রেডিও বেশি চ্যানেলটা আমি অনেক শুনছি। শোনার পর আমি একদিন আমার এলাকার পুরান বংশালের এক ছেলের, তার নাম হলো পলাশ, তারটা শুনে মানে অনেকটাই খারাপ লাগছে যে তার ফ্রেন্ডের যে মেয়েকে অনেকজনের ধর্ষণ করছে। এটা শোনার পর মানে আমি অনেকটাই নিজেকে করি যে এইরকম অপরাধী লোক এখানে যায়, তা আমিও তো অনেক অপরাধ।
তার মানে আপনি রেডিও শুনে, আমাদের রেডিওর অনুষ্ঠান শুনে, যাহা বলিব সত্য বলিব শুনে আপনি ইন্সপায়ার হয়েছেন?
হ্যাঁ।
আপনি কি বর্তমান জীবনে কোন ধরনের কোন অন্যায় বা অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছেন?
না।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে অপরাধ যে করে সে কোনোভাবেই পার পায় না। আজকে পাঞ্চিং বাবু আমাদের সঙ্গে রয়েছে এবং এই পাঞ্চিং বাবু এখন বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত নেই। কেন নেই, কি তার প্রাশ্চিত্য, সবকিছু উঠে আসবে রয়্্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে, আপনি শুরু করুন। তবে তার আগে আমি একটু জানতে চাইব যে পাঞ্চিং বাবু নামটা কি আপনার অপরাধের সাথে সম্পৃক্ত?
অপরাধের সাথে কিছুটা সম্পর্ক আছে আর কিছুটা আমার এখন বন্ধু বান্ধব ফাইসলামি।
আচ্ছা, তাহলে আমরা গল্পের ধারাবাহিকতা একটু জানতে চাইবো। পাঞ্চিং বাবু নামটা কখন হলো, কোথায় হলো? নিশ্চয়ই ছোটবেলাতে তো পাঞ্চিং বাবু ছিল না?
না না।
ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, শুরু করুন।
ছোট থেকে, ছোটবেলা আমি আমার বাবার পান দোকান করে নবাবপুরের মধ্যে, তো ওইখানে আমি থাকতাম বাবার সাথে, পান সিগারেট আনতাম, তখন কাঠের সিগারেট দেওয়া হইতো। এটা প্রায় আপনার অনেক আগে, প্রায় 30 বছর।
ওকে,
তো এরকম করি আব্বার লগে দোকানদারি করি। তো এক সময় দেখা গেল আমার ফুপা আছে, উনি একজন জুতার কারিগর নাম করা, তো আমি ওনার কাছে যাই গাছ এখানে বসে, তো আমার যা চা নাই সিগারেট আনো সাদরা, তখন তো মনে করেন 12 আনার 1টা গাছ চা অনেক, তা আনতাম এক একবার চা 2-3 বার গরম করে খিলাইতাম। খিলাইতে খিলাইতে বাবু উস্তাদ গো মনে ঢুকে আসি, উস্তাদরা আমার একটু কাজ দেয় আর কি হাতে, দেয় তো আদর করে অনেকে। সপ্তাহ তখন রবিবার বন্ধ ছিল, শনিবার দিন কোন উস্তাদ 8 আনা, কোন উস্তাদ 1 টাকাই অনেক তখন, কারণ একটা বিস্কিটের দাম 5 পয়সা তখন। এভাবে চলতাছি, তার মধ্যে মালিক টোলায় কিছু বন্ধু বান্ধব আছে, তারা অনেকে এখন মারা গেছে, শরীফ নাম আছে, ববিন আছে, মানে তারা খুব অন্য মতো, তাদের সাথে আমার সাথে বন্ধুত্ব আছে। আর আমার এলাকার আছে বাবুল নাম, আমার খুব ভালো বন্ধু, উনি মারা গেছে কিছুদিন আগে। তো আমরা দুজনে মনে করেন, বিশেষ করে যে মলিবাজার চক, ওইখান থেকে আপনার গোলাবম আছে, তোমরা সুব্রতের দিন ফুটাইতাম আমরা, তো ওইটা আপনার 8 আনা পিস, 4 আনা পিস, 10 পিস আছে। তো এটা আমরা একদিন না মানে নিজেরা নিজেরা সত্যি গেলাম, এটা যখন হয়েছে তো এটা বড় কি করা যায় দেখি। দেওয়ার পরে আমরা খুলি, খুলা দেখি ওইটার মধ্যে কিছু ইটা ভাঙ্গা আছে, কিছু লাল কালার মশলা আছে। তো এটারে খুলে আবার আমরা ডবল করি, এটারে 1টারে 2টা করি, 2টারে 4টা করি, এটা ফুটাই, ফুটানোর পর দেখি যে শব্দটা বাড়ে, ডবল ডবল হইতাছে, মানে ওদের মতনই করতেছি। করার পর একদিন প্রায় আমরা সংসদ ভবন, তখন একটা ব্রেক ডান্স হয়, মানে তখনকার সময় ব্রেক ডান্স চলো, তো ওইখানে এসি, তো সংসদ ভবন ওইখানে আপনার মারামারি হয়, মারামারি হওয়াতে মানে দুই গ্রুপ মারামারি হয়, আমাদের সাথে না আরেক গ্রুপ, এটা নাইরা গ্রুপ বলে মিরপুরের মধ্যে ছিল, ওদের সাথে।
কত সালের কাহিনী বলছেন মনে আছে?
হ্যাঁ, এটা আপনার 87 বা 86
সালের ঘটনা বলছেন আপনি? ওকে,
তো তারপরে ওখান থেকে আমাদের উপরে একটা চাপ পড়ে, তো আমরা ওখান থেকে টেপ টু ফালাতে আয়সা করি, আবার সময় যে ওরা যে বোমটা ফুটেছে, একটা মক্ষা আমরা নিয়েছি, মানে ডিব্বা, ফুটানো ডিব্বা। এটা না পর আমার যে বাবুল মারা গেছে, আমরা দুজনে মিলে ডিসকাস করে ফুললি ফুল, এটা মানে আমরা অলরেডি বানানো কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আমরা একটা গুলের ডিব্বা প্লাস্টিকে, এটা দিয়ে আমরা ভৈরা ভৈরা, আমাদের এখানে আপনাকে মানুষের নামে একটা জায়গা আছে 222 গুল্লি, ওইখানে আমরা লোকজাতনা মানে পুরান টান, তো তখন তো যে বাথরুম আপনার জোড়া পায়খানা, তো ওইখানে আমরা টেস্ট করি মশলা কি নাই না ঠাড়ি বাজার থেকে দেখা দিত আমাদের মশলা, তাই নাই না টেস্ট করতে 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 দেখা গেল এক পর্যায়ে মোটামুটি ভালো একটা অবস্থা গেলাম, মানে খুব মানে এটা আমাদের চাই, সবসময় চাই, মানে আমাদের সাথে কারোর সাথে একটা ইউলে
আপনার এটা ফোটাতেন?
হ্যাঁ ফোটাতাম, বলতে এলাকায় ছিনতাই করতো, নাম পড়তো আমাদের।
মানে এত বেশি ফোটাতেন যে যারা অপরাধ করতো সব অপরাধের দায় আপনাদের উপরে?
আমাদের উপরে, হ্যাঁ।
ওকে,
এটা একজন আছে
আপনার সাথে এই সময়টাতে গ্রুপে কারা কারা ছিল, এবং আপনার বয়স তখন আনুমানিক কত?
তখন আনুমানিক আমার বয়স 12-14 বছর।
আপনার মনে আছে ওই সময় কারা কারা ছিল আপনার সঙ্গে?
হ্যাঁ আমার তো সব
ক্লোজ বন্ধু। দুই একজনের নাম বলুন তো।
হ্যাঁ দুই একজনের নাম, যেরকম এই বাবুল বললাম মারা গেছে,
ওকে,
সিরাজ আছে একজন, ওকে।
সবাইকে আপনার একই বয়সের ছিলেন?
হ্যাঁ আমরা সবাই একই বয়সের এবং সবাই এক এলাকারই।
এই যে বোমাটা আপনারা এক ধরনের বোমার বলবো না পটকা বলবো ঠিক জানেন, ককটেল এটা?
হ্যাঁ হ্যাঁ ককটেল।
এবং এগুলো তো আপনাদের হঠাৎ করে আপনাদের হাতে আসলো না, শখের বসে? তাহলে
এটা তো হঠাৎ করে আসলে, ওই যে বললাম যে আমরা ওই মলিবাজার থেকে আনছি, আনার পরে
আনতে গেলেন কেন?
আনতে একটা শখ, সুব্রাতের মধ্যে ফুটেতাম।
সবে বরাতের রাতে আপনারা ফোটাতেন?
হ্যাঁ হ্যাঁ।
এবং তারপর থেকে আপনাদের আগ্রহটা বেড়ে গেল? ওকে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, আপনারা লক্ষ্য রাখবেন যে একটা বিপজ্জনক বস্তু যদি অনেক সময় ছেলে মেয়েদের হাতে চলে যায়, এবং সেটা যদি শৈশবের কোন একটা জায়গাতে, বিশেষ করে অ্যাডোলেসেন্সের বয়সের আগে, সেটার প্রতি যে একটা তীব্র নেশা তৈরি হতে পারে, সেটার কিন্তু অবশ্যই লক্ষ্য করার মতো। বিশেষ করে দেখবেন যে আমাদের গ্রাম অঞ্চল এবং সব জায়গাতে আমরা দেখি যে ছোটবেলাতে আমরা ছেলে মেয়েদেরকে পিস্তল দিয়ে খেলাধুলা করার জন্য, এবং ছেলেদের খেলা টয় মানে হচ্ছে পিস্তল। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক সময় একটা ডাইভার্জেন্ট মানসিকতা তৈরি করতে পারে। ওকে হ্যাঁ বলছিলেন, তারপর?
তারপরে এরকম করতে করতে আমরা আমাদের উপরে মনে করেন একটা সিনিয়র ভাইদের আমাদের উপরে একটা চুপ পড়ে গেল গা, এলাকার যেরকম চেয়ারম্যান বা এমপি এরকম। তো এর মধ্যে আমাদের তখন ঢাকা সিটির নাম করা, উনি আসলে মারা গেছে, গডফাদার নামে ঢাকা সিটি নাম করা, নাম হুসেন মোল্লা, পুরান ঢাকার। তো উনি আমার, তুই আমার লগে আমার ক্লাবে থাক। আমি দাদা আমি তো কি থাকো, আমি পোলাবান মানুষ, কেনা না তোর দরকার আছে?
কি ক্লাব ছিল ওটা?
আমাদের ক্লাব তখন।
ওকে,
তারপরে এরকম করতে করতে অনেকদিন যায়, তখন আপনার আমাকে বলে যে পাঞ্চিং। হ্যাঁ দাদা বলে
পাঞ্চিং।
হ্যাঁ
ওই সময়টাতে আপনার পাঞ্চিং নাম হয়ে গেল?
পুরে গেল।
আচ্ছা পাঞ্চিং নামটা কিভাবে হলো?
এটা আমি মানে কেন স্যান্ডেলের কাজ করতাম না, তো আমি তো মনে করেন আপার উপরের পাটটা বানিতাম। তো এটা আমাদের আপনাকে কিছু ডিজাইন করতেই তো, মানে এটা আবার পাঞ্চ বলে কি, ডিজাইনটা পাঞ্চ দেওয়া করতে হয়।
আচ্ছা আচ্ছা।
তো ওটা দেওয়া করতে করতে মানে ডিজাইনটা মনে করেন এলাকার মধ্যে আল্লাহ রহমত উস্তাদে যে বিদ্যাটা দিছে আমার উপর আর কি নেই, এরকম সুন্দর কাজের মধ্যে। তখনই আমার একটা নাম পড়ে গেল যে পাঞ্চিং বাবু। তো আমি অনেক ফ্রেন্ডে গেলাম যে দোস্ত আমার এটা ঠিক করি করস, এটা কি ঠিক? মা তোর চেহারাও পাঞ্চিং, আবার তুই
ওই সময়টা থেকে আপনার কাজের জন্য আপনার নাম হয়ে গেল পাঞ্চিং বাবু।
পাঞ্চিং আবার তখন একটু ফ্যাশন করতাম, একটু পাংপুঙ্গ করতাম।
আচ্ছা পাংপুঙ্গ করতেন আর কি। ওকে, সেই প্রসঙ্গে আপনি আবারও ফেরেন, আপনাকে কি যেন বলছিল পাঞ্চিং বাবু বলে?
যে আয় এদিকে, কাজ আছে, মিটিং আছে, যেতে।
আচ্ছা
আমি গো দাদা জামু, আমার তো কোনো অসুবিধা নেই, তুই থাকলে তোর যত বন্ধু বান্ধব আমি পামো, আর তোর বন্ধু বান্ধব সবাই তো এদিকে, খালি তুই আস না। আমি কে আমার তো দরকার নেই, আমি গরিব ভাই, তুই গরিব, তোর সব একটা কিছু হয়ে যাবো গা, ভালো কথা, গেলাম। এ থাকি ক্লাবে, আই যাই আপনার মিটিং মুটিং এ যাই, অনেক সময় যেটা যা প্রয়োজন পরে আর কি, রাস্তা পিগিরিং পিগিরিং করার করতাম, তো এটা করতেলে আমারই লাগে। তো ওর পরে তুই আমার সাথে একজন আপনার বড় সিনিয়র বাসের সাইদ ভাই, তারই সালা শহীদ, তোর সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় ক্লাবের থেকে। তো এরকম আমার বাবু আমার একটা কাম করতে হবো, আমি কি করতে হবো কেটা আমার লগে যাইবা। তো তখন আপনাকে নির্বাচন চালু, আপনার কমিশনার নির্বাচন চালু। তো বললো ঠিক আছে, ওই যেতে হবো, ওই যাবো তোমার কেউ মনে। তো আমি কাখানে কাজ করতেছি, পরের দিন ঠিকই আসছে, পরের দিন দিনে আপনার 11:30 বা 12 দুপুর। আসার পর ওর সাথে আমি দুটা ছেলে দেখলাম, ছেলে আনফেস ও দেখলাম বাবু টাহ। তো গেলাম ওখানে, যাওয়ার পর যে দুইটা লোক ওনার সাথে, ওনাতে আমি চিনি না, আর তার আমার সাথে কথা বলতেছে না, আমার সাথে কথা বলতেছে ওই বাবু আমার লোক এক জায়গায় যেতে, জায়গা কিনুম, জায়গা কিনুম, জায়গা কিনবেন কই কিনবেন ভাই? উত্তর বাড্ডা।
আচ্ছা
আচ্ছা, উত্তর বাড্ডা জায়গা কিনবেন, ঠিক আছে তোমার কাম আছে? আমি কে ভাই এখন কাম তেমন একটা নাই, তো পরে গো বিকালে খাওয়া দাওয়ার পরে কয় চলো। তখন মনে করেন যে মানে এমন একটা পর্যায়ে পড়লো যে আমার ওইখান থেকে যে শোরুম বা সরার মতন একটা স্কোপ আমি পাইতাছি না, মানে তাদের হাতে যে জিনিসটা আমি অনেকটাই এক নরমাল হয়ে গেছি।
মানে দেখার পরে কি ছিল তাদের হাতে? কাটা রাইফেল ছিল,
কাটা রাইফেল আর আপনি 32 পিস্তল।
32 পিস্তল আপনি প্রথম দেখলেন এটা?
না আমি পিস্তল তো অনেকের কাছে দেখছি।
তো আপনি দেখে কেন নার্ভাস হয়ে গেলেন?
নার্ভাস হয়েছে তখন তো আমার কাছে কিছু নেই, আর তারা আমার কাছে এই জিনিসটা শো করতেছে, মানে এখানে তো কিছু আছে, হয় আমার মাইরা ভালো হবো নাহলে আমার থেকে একটা কিছু করবো।
ওকে ওকে,
কারণ আমি তাদের চিনি না।
ওকে
যাও চলো, না তোমার যেতেই হবে, আমি কই যাম তাহ। তো একজন সামনে একজন পিছে, মানে এমন একটা অবস্থা যদি আমি ডাইনে যাবো ট্রিগার টান দিয়ে
আমরা এখন পর্যন্ত একটা জায়গায় কনফিউজ যে আপনাকে কেন তারা এইভাবে কোথাও নিয়ে যাচ্ছে এবং কি কি করতে চাচ্ছে আপনার সাথে, তার
আমাকে দিয়ে ওরা গম বানাবে
ও এই জন্য, এবং আপনি যদি ওখান থেকে পিছু টান দেন তাহলে আপনার সাথে খারাপ ব্যবহার করার সম্ভাবনা আছে। ফাইন, তারপর গম বানানো নাকি ওই সময়টাতে আপনি জানতেন মোটামুটি?
মনে করেন আমি পুরা মানে অলরেডি ঢাকা শহরে একজন মানে আমার নামটা কি হয়ে আছে ফেমাস অ্যাকচুয়ালি, মানে পাঞ্চিং বাবুটা নামটা ওই জায়গার থেকে হয়ে জায়গা মানে পুরোপুরি এরকম।
তখন আপনি পুরোপুরি বোমা বানানো জানেন?
হ্যাঁ, মানে একটা ফুললি ফুল মানে
কি ধরনের বোমা বানাতেন আপনি ওই সময়?
ককটেল,
শুধু ককটেল?
হ্যাঁ, একটাই ককটেল।
ককটেল আপনি বানানো শিখলেন কিভাবে? তাহলে
শিখলাম ওই যে বন্ধু বান্ধব বললাম না, ওই যে আমার বাবুল আমার একটা বন্ধু যে মারা গেল, ওই আমরা দুইজনে আমরা এই ডিসকাস করতে করতে মানে হয়ে গেছে সাতদিনের মাধ্যমে মাধ্যমে চকের থেকে আনতাম গোলাপ ওইখান থেকে খুইলা খুলে ওইটার মশলা দিয়ে টেস্ট করতাম। তো পরে ঠাড়ি বাজার গেছি একদিন, যে আমি এটা দেখালাম বা এটা আছে, আমার এটা দিব এটা তো ভাই এরম এরো, আমি যাচ্ছে আছে দিবেন নি এটা কোন লিলাম আপ্রিকা লাল সালপার আর সাদা হোয়াইট
মোটামুটি সব পার্টির কাছে আপনার নাম চলে গিয়েছে যে বোমা বানাই হচ্ছে পাঞ্চিং বাবু, রাইট?
নাম হয়েছে কিন্তু আমি সবারটা করিনি, আমি তো আবার কাজও করি এখানে।
আচ্ছা, মানে দুই একজন সিলেক্টিভ, কারণ আপনি তো একটা পার্টির সাথে জড়িত আছেন সেই সময়টাতে, সিলেক্টিভ কিছু লোকজনের জন্য আপনি করেন। তো আপনাকে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের এক গ্রুপ এবং তারা আলটিমেটলি চাচ্ছে যে আপনি তাদের জন্য কিছু বোমা বানিয়ে দেন, তাই তো? হ্যাঁ, তারপর বলুন।
হ্যাঁ, তো এখানে গেলাম বেবি দেন আমরা পুরানি আর পড়ুয়ার পর্দা ঘুরে মানে নিয়ে গেছে, আমি যেমন রাস্তাটা যেমন নাচিনি।
জি,
তো গেলাম দিদি উত্তর বাড্ডা, উত্তর বাড্ডা আপনার লেখা আমি না জানলো মানে ড্রাইভারের থেকে আমি বোঝা পারতেছি, তখন তো বেবি ট্যাক্সি। তো তখন আমি সাইনবোর্ডে দেখি এক চেয়ারম্যান বাবুল চেয়ারম্যান তার নাম, বাবুল চেয়ারম্যান আমি গাড়িতে নামছি, আমি সুইত কি ব্যাপার আহ না কথাবার্তি মানে গেছি। তো রুমে ঢুকার পরে যে সাইনবোর্ডটা দেখছি যে ওইটাই হলো ওই চেয়ারম্যান যার কাছে আমি গেছি, আমি আর সালাম দিলাম, ভাই আপনি আমি চেয়ারম্যান বাবুল, তা আমার নাম বললাম কো আমরা দুজন মিতা এনসিমিসিপ করা, তা আমার একটা কাজ করে দিতে আমি কি কাজ করে দিতে আমার তো দুদিন পর নির্বাচন, আমার তুমি বলে এরকম এরকম খুব ই করা আমাদের বানা দিতে আমি বানা দিতে ভাই যদি না দেই না দিলে তো এটা পরে ব্যবস্থা করা যাবে না দিলেই পরে। আমি তখন ওই জায়গা দেখে যে না এই জায়গা তো মানে খুব অন্য মতন একটা হিসাব হয়ে গেছে, ওইখানে প্রায় 20-15 জন ছেলে তার। তা আমি মানে আমার মাইন্ডটা খারাপ হয়ে গেল যে সুইত, তখন আমি শুধু দেখলাম বুঝতে পারতেছি না যে তুমি এই কাজটা করলে আমারে। তা যাই হোক, আমি বললাম ঠিক আছে ভাই, তখন আমার বানাইতে হবে বেস্ট বানামো কিন্তু আমার লগে সুইত দিতে হবে।
ওকে ওকে, প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু, যে একসময় ঢাকা শহরের দুর্ধর্ষ বোমাবাজদের একজন। কি তার জীবনের অপরাধের ব্যাকগ্রাউন্ড সেটা তো আপনারা মোটামুটি জানলেন, কি ধরনের অপরাধের মধ্যে সে জড়িয়ে যাচ্ছে সেটাও আপনারা ক্রমান্বয়ে জানা শুরু করেছেন, এবং এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে যা অচিন্তনীয়। আমরা সেই জায়গাটিতে আসবো তবে 3 মিনিট পর, শুনতে থাকুন এবিসি রেডিও এফ এম 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে আমার সঙ্গে রয়েছে অতিথির আসনে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু, তার জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছিলাম আমরা এবং সেখান থেকে আবারও ফিরতে চাই। আপনারা যদি তাকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গিয়ে লাইক দেওয়া করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাদের জেবিএসবি এবং একই সাথে এবিসি রেডিওর অন্যান্য প্রোগ্রামগুলোর মেম্বার হয়ে যাবেন। ওকে বাবু ভাই, মানে আমাদের পাঞ্চিং বাবু ভাই, বলেন তারপর কি হলো? আপনি যেটা বলছিলেন যে বোম বানানো বা কিছু একটা নিয়ে, তারপর
কি করতেই বাবা? এখন এটা বানান ছাড়া কোন সিস্টেম নাই, তো ওইখানে আবার অনেকগুলো জায়গা ছিল, এটা আমি জানি না। এই জায়গা ছাড়তে আমার এটা ব্যবহার করতেছি ওইখানে। তো যাই হোক, আমি কইলাম যে ঠিক আছে বাবুল বাড়ি গেলাম চেয়ারম্যানে, যেভাবে আমি বানাবো অল রাইট, কিন্তু আমার লগে শহীদ দিতে বলে আমি বানাবো না।
শহীদটা আসলে কি ছিল?
শহীদটা যে আমাকে
নিয়ে আসছে এখানে। হ্যাঁ, কিন্তু শহীদকে আপনি চিনতেন কিভাবে?
ওইল মগলটলি,
আপনাদের এলাকাতেই পরিচিত ছিল,
বংশাল মগলটলি। তো ঠিক আছে চেয়ারম্যানে গেলাম, আমি ব্যবহার ছাড়া বানাবো না। তো ঠিক আছে, তো একটা বিরাট বড় ঘর দিল, প্রায় ম্যাক্সিমাম 30-35 ফট লম্বা একটা ঘর, তিনের তো একটাই গেট।
জি,
ঘরের মধ্যে অনেক মশা। তো ঘরে ঢুকার পর আমি দেখলাম মানে বোম বানানোর যা প্রয়োজন, পাথর, ডিব্বা এবং ব্ল্যাক টিপ সব। তো আমি মেডিসিন পাই না, মেডিসিন পাই না, তো একটা ব্যাগ দিল বাবু বলো দিছি। খুইলা দেখা মানে আমি তখনই আমি নিজেই মরে গেছি। যে পাউডারটা আনছে এটা হলে আপনার চাই না, কালো পাউডার এটা, মানে সালফার যেটা, এটা আপনার কোন ব্রেকই নেই। মানে বাংলাদেশে যদি 10,000 মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে 9,099 জন এই কালা মশলা দিয়ে।
মানে বলতে চাচ্ছেন যে এটা একটা মারাত্মক ক্ষতিকর জিনিস।
হ্যাঁ, চায়নাই মশলাটা মারাত্মক।
ওকে,
এই জিনিসটা। হ্যাঁ, তারপরে আমি রুমে ঢুকলাম। তো রুমে ঢুকার পর সুইদে কয় বাবু ভাই আমি একটা সিগারেট লেহি, মানে আমি সিগারেট খেতাম। তো না সিগারেট লাগবো না, মানে তখন আমার মিজাজ অনেক খারাপ হয়েছে। আমি কই তুই খালি ব্ল্যাক টিপ গুলা কাটবি আর কিচ্ছু করবি না তুই। এখন মানে মৃত্যু তো সামনে, তো পাথরি করতে করতে একটা মুখখাতে আমার এই জায়গাটা কেটে যায়।
আপনার হাতে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ,
এখানে আমার পুরো অনেক ব্লাডিং হয়। তো এর মধ্যে আমি প্রায় 10-20 আমি কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট বলতে মানে ফুল কমপ্লিট না, ট্যাপ কাচানো নয়, হাফ কমপ্লিট। এটা আমি বামে রাখছি, আমার হাতের বামে। তো ওই আমার সামনে, আমার হাতের সামনে। তো এর মধ্যে আমি আরেক উদ্দেশ্যে যে মানে ওইটার মধ্যে আমার আজরাইল, ওইটার পাটার মধ্যে আমার আজরাইল। তো তারপরে আমি ই করলাম যে সুয়েজ প্রায় কট হয়েছে ঘনত বাবু ভাই, এদিকে এদিকে 20, এদিকে 9:29। ওকে ঠিক আছে, ফাইন, আমি এই যেটা দিতাছি এটা তুমি ফালাইবা। মানে আমার মতলব শেষ, তো আমি শেষ, তো আমি তো এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। মশলা এখানে বাইজেন 7.5 কেজি মশলা,
মানে প্রচুর বানাতে হবে।
প্রচুর মানে মানে ওইটা যদি আল্লাহর রসেস মেয়ের বান, আমি আগে একটা কথা বলি যে আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করাতে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যাই। ওইদিনকে হয়তো বা এটা কমপ্লিট হইলে প্রচুর মানুষ, যদিও নাও মারা গেত, মানে আমার ওই বমির মধ্যে আপনার আহত হইতো।
আচ্ছা, তো আপনি কি করছিলেন আমি একটু সিরিয়ালে জানতে চাই। হ্যাঁ বলুন।
ও তখন আমি বানাইতেছিলাম। ওই বানাইতে পারে না, ওই জানে না।
হ্যাঁ,
ও জানে না। তো
এই যে 7.5 কেজি মশলা এখানে আপনি বলছেন, এটা দিয়ে কতগুলো বানানো যেত?
এটা আপনার গিয়া ম্যাক্সিমাম কেজিতে 20-22 বা 25 ধরা যায় কেজিতে।
এক কেজিতে যদি 25 হয় তারপরে প্রায়
150-200
মতো।
হ্যাঁ, 200
সেখানে আপনাদের বানানো হয়েছে 30 কাছাকাছি।
হ্যাঁ, 29, আর একটা মানে যেটা স্পেশালি ভাবি করছি, যে করছি যেটা তুই ফালাইবি, মানে ওর উপরে তো আমার রাগ উঠেছে, তখন আমার ব্লাডিং হইতেছে অনেক এই জায়গা দিয়ে। তো মশলা লাগলে জলে হা, তো আমি এটা কমপ্লিটও করতে পারি নাই। তারপরে আমি মানে মুখটা লাগে আমি ওখানে রাখছি যে সুইত দেখিস, মানে ওখানে তার উপরে আমি একটু ভাষাটা একটু খারাপ করে ফেলেছি। এতে আমার এত বড় একটা সর্বনাশ করলে।
যেগুলো আপনার বানাতে নেই সে সময় কোন প্রোটেকটিভ গ্লাস কিংবা কোন ধরনের শরীরে একটা কিছু পরে নেয়?
না 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 না,
কিচ্ছু না, একদম সাধারণ মানুষ।
হ্যাঁ, সাধারণ, কারণ তখন তো এইগুলা বাইর হয় নাই।
আচ্ছা, ওকে বলুন তারপর।
তারপরে করতে করতে আমি বললাম সুইত তুই এটা দেখিস, মানে তখন ব্ল্যাক টিপ পাচ্ছিলাম আমি, আর 30 সেকেন্ড আগে সুইত এটা দেখিস। কাহা ভাই যত মুশকিল তত আসার, খালি কি বিয়া ভাইয়া, আমি এই কথাটাই আমি শুনতে পারছি ভাই, তারপরে আমি আর চোখে দেখি না। শুধু শব্দ, এমন একটা শব্দ পাইছি যে মনে করেন শব্দতে মনে করেন টিনের ছাদ বিসর্জ্য পড়ে গেছে। ওইখানে একটা শিশু বাচ্চা খেলাধুলা করতেছিল ভাইয়া, আল্লাহ আমার মাফ করুক, টিনটা পয়ডা আপনার বাচ্চাটার এখান দিয়ে ফুললে ফুল ছেলে ডিট। তো ওইখানে মধ্যে মানে চিৎকার, শত শত মানুষের চিৎকার স্টার্ট হয়ে গেছে, মানে এরকম একটা ভয়ঙ্কর আওয়াজ। আর তখন পাঞ্জাটা উড়ে গেল, যে যাতা দিয়ে বসে
শহীদের পাঞ্জাটা উড়ে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই অর পাঞ্জা আমার পাছায় একটা বাড়িছে, তখন আমার পুরোটা সম্পূর্ণ শরীর দিয়ে আমার ব্ল্যাডিং হচ্ছে।
মানে আপনাদের যে বাকি 30 ছিল ওগুলো ফুটে গেছে?
ওটা তো, ওটা তো যদি ফুল কমপ্লিট থাকতো মানে আমরা দুজন এক চিমটি আমাদের মাংস পেত না, এক চিমটি মাংস।
ওগুলো ফুল কমপ্লিট ছিল না বলে আপনাদের এই অবস্থা?
হ্যাঁ, এই অবস্থা। তোর হাত পাঞ্জা উড়ে গেছে, ওই পাঞ্জা আমাকে পাছায় একটা বাড়ি দিছে। তো তখন আমি কইতাছি এই সুইটি থাপ্পড় দিলি কে? তখন তো আমি চোখে দেখি না তোমরা, তখন আমার রক্ত বেড়েছে, আমি মনে হচ্ছি ঘাম বেড়েতেছে, তখন আমার সেন্সটা একটু অন্য মতন গেছে। আমি সুইট দেখে সুইট কো বাবু ভাই, আমি কই কোনো কথা কবি না, তুই চেয়ারম্যান দেখো আমার মিটফুট হসপিটাল যে কোন প্রকারে আমার যেন মিটফুট হসপিটাল পাঠা দেয়, মানে আমি আমার রক্ত শেষ হওয়ার আগে। তো ওই কি করলো, চেয়ারম্যান আয়া একটা টেম্পু আনলো, টেম্পু এনে তখন টেম্পুর মধ্যে বসা দিয়ে এটা আমাকে আমার ওইখান থেকে না আসলে গুলশান থানা আমাকে টেম্পু মানে একটু ভালো সাজবার গিয়া আমাকে এখানে ইনফরমেশন দিয়া মেডিকেল নিয়ে গেছে। তখন দুইটা ইও সাথে ছিল সিপাহি
পুলিশের সাথে,
মানে এটা পুলিশ কেস হয়ে গেল। জিজ্ঞেসি আমি গিয়া সুদি রাস্তার মধ্যে শহীদ কি কবি কবি যে আমি তুই যেটা কইছ যে আমার রাস্তা জায়গা কিনুম এটাই কবি কিন্তু আর অন্য কোনো কথা কবি না কহ। তো কইতে 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 দেখা গেল কি ব্যাক পর্যায়ে ঢাকা মেডিকেল যাওয়ার আগে আমি পুরোটা অজ্ঞান অজ্ঞান হয়ে গেলাম। তো আমার ইমার্জেন্সি যে ওয়ার্ড গুলো আছে ওইখানে আমার কুত্তা মারা গেলে যেভাবে ডাস্টবিনে পড়ে থাকে ঠিক ওইভাবে আমি পড়ে রয়েছি। আর ওই যে আমার সাথে শহীদ, তো ওরে আবার কি করছে চিকিৎসা নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাকে ওইখানে আসামি বানা দিল এক নম্বর, শহীদ দুই নম্বর আসামি হয়ে এক মাস পাঁচ দিনের মাথা ঢাকা মেডিকেল থেকে রিলিজ হয়ে গেল। তখন আর এখান থেকে হাত কাটা হয়ে গেল
ডান হাতের কবজির উপর থেকে।
হ্যাঁ
ওকে,
তো আমার এক নম্বর আসামি বানা দিল। আমি তো অজ্ঞান জানি না, তো ওই হসপিটালে ঢাকা মেডিকেলে আমাদের নবাবপুরে একজন আয়া কাজ করে আমার বাড়ির উল্টা দিয়ে। তো আমার আমার চিনে মানে আমার আব্বা একজন নাম করা পান দোকানদার ছিল, তো ওই কলে যে মানে আমার বড় বোনের নাম দেয় নার্গিসের মা, তোমার বাবু কালকে এই ড্রেসটা পিনছে না? হ্যাঁ বাবু ঢাকা মেডিকেলে দরগা মরে গেছে, ঢাকা মেডিকেল ইমার্জেন্সি। তখন আমার মা তো যেতে পারে না, তো আমার বোনরে ফোন করলাম আমার বড় বোন। তো ওইখানে আমার বোন মানে অনেক চিৎকার কান্দা কাটি কইরা মানে ডাক্তারের হাতে পায়া ধরলো, ধরার পর আমার বার্নাল ওয়ার্ড বুঝি পায় পুরা ওয়ার্ড
বার্ন ওয়ার্ড। হ্যাঁ
হ্যাঁ, তো ওই ওয়ার্ডে আমার বাড়িতে দিল, কয়েকদিন পর আমার জ্ঞান ফিরল।
আচ্ছা,
জ্ঞান ফিরার পর আমি চোখে দেখি না, দুনো চোখে আমি দেখি না, তো আমি তো সুয়ান্ত অবস্থায় শুধু আমি অল্লিশার রস পাইতাছি আর আমার পাও হিলেই পারি না। তো আমার এই হাতটা একটু কমে এসে আর আমার এই সেটটাই বেশি, পুরাটাই করলাম আমার জলা আমার এটা এটা আমার পুরাটাই মনে করেন পুরা সম্পন্ন এখান থেকে যা সব জলা কিন্তু আমার পাও জলা
তারপরে
আমার বোন হসপিটাল আমাকে ভর্তি নিল, মাধ্যমে দারোগা বললো যে ঠিক আছে বড় করবে স্যার, স্যার কি করেন? তো তখন আমার একটা ফোন আইসে আর কি ওই চেয়ারম্যানে, চেয়ারম্যানে একটা মানে দেখলো যে আমার অবস্থা শেষ আর ওই আমার এক নাম্বার আসামি বানা দিছে। কিন্তু চেয়ারম্যান তো জানে যে আমি এক নাম্বার না, এক নাম্বার ওই আমাকে কিডন্যাপ করেছে। তো চেয়ারম্যান একটা মানবতা হইল, মানবতা হওয়ার পর আমি আমার বড় বোনরা বলেন যে বোন তুমি আমরা কি বোন বলতাম না ভাই বলতো আমাকে বোনের, ভাই তুই উমুক উমুক এই উত্তর বাড্ডা বাবুল চেয়ারম্যানের বাড়িতে যা, গেলে আমার নামটা কবি একটা কিছু হইব। তো হ্যাঁ গেছে, তো তখন কিছু টাকা দিছে।
আচ্ছা
হ্যাঁ টাকা দিছে, ভালো টাকা। তার টাকা দেওয়া বলার পরে যে সুইতে কিন্তু আপনাদের জন্য এবং বাবুর জন্য এক লক্ষ টাকা দিছি চিকিৎসার জন্য।
ওকে,
তো টাকা আমি সুইতকে জিজ্ঞেস করলাম ঢাকা মেডিকেলে হসপিটালে চোখের হসপিটাল ডাক্তার আইসে আমাকে মোটামুটি আল্লাহ রহমতে এই চোখ ফুল ভালো হয়ে গেল, মানে সপ্তাহের মাধ্যমে। হ্যাঁ ডান চোখ ফুল এক সপ্তাহের মধ্যে ভালো গেল, বাম চোখ আপনার বারো অনেক ভালো হইলো।
আচ্ছা
চলতা সেইভাবে চলতে চলতে মানে আমার উপরে ওই মানে একটা চাপ পড়লো যে আমি এক নম্বর আসামি, আমার এখন জেলখানা যেতে হইব। এরকম করতে হতে মাস শেষ, তা আমার এখন জেলখানা চালান করে দিব। আর এর মধ্যে শহীদ যে ছিল ওই আমার এক নম্বর বানায় ওই কলম বাড়িতে চলে গেছে ভাই, আমাকে এক নম্বর আসামি বানায় যে ওই মেন ওই জানে আমি জানি না। তো মেডিকেল থেকে আমার গুলশান থানা নিয়ে গেল, গুলশান থানা আমার দুদিন রাখলো, রেখা উসি আর কি দেখতেছে উনি যে আমার পাও থেকে ব্লিডিং হচ্ছে, যে আমি পাও লম্বা করছি না, তার মধ্যে এখানে একটা গোল্ড স্মাগলার বিদেশি আপনার তিনজন ধরছিল এয়ারপোর্ট থেকে, তারা হয়েছে ওরা আমি তো ইংলিশ বুঝি না, তারা আমার সিগারেট করে আমি ভাই বুঝি না ভাই আমার কোনো কথাবার্তি কই না আমার। তো উসি দেখে মানে একজন সেন্ট্রি পাঠাইছে দেখো কি অবস্থা জাকির হোসেনের, তার মধ্যে দারোগা আমার বাসা গেছিল, তো বাসা যাওয়ার পর আইসা বলছে দারোগা উসিরে তো একটু মায়া লাগছে, তো আপনার এর মধ্যে দারোগা আইসা বলছে কাসেম ভাই আল্লাহ ওনারা বাসা রাখুক, উনি আমার ওষুধ কিনা দিল এই কিনা দিল, মানে বুঝছে যে আমি 100% আমি এটা বানিয়েছি। তো তখন বলো বাবু তুই ভালো হয়ে যাইস, তোর বাদ গেলাম দেখলাম তুই ভালো হয়ে যাইস, আমি কই জি ভাই আমি ভালো হয়ে যাবো। তো এরকম করার পর আরো একদিন পর তিন দিন পর আমার কোর্টে চালান করে দিল, তো কোর্টে আমাকে নিতে চায় না, কোটে নিতে চান না, যেহেতু আমি অল ইন অল আনফিট, মানে শরীরে দিক দিয়ে আমি মানে আমি না হাঁটতে পারি না, মানে একটা মানে ট্যাক দিয়ে হাঁটতে পারি, মানে পাও মাটিতে রাখা যায় না, পাও ঝিনঝিনি করে আর ব্লিডিং হয়, ফাইটা ফাইটা রক্ত গোলা বের হয়। তো এর মধ্যে আমার আঙ্গুল যাওয়ার একদিন আগে আমার আঙ্গুলটা কাটা হয়
তারপরে
আমার দারোগা বলল ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি যে কোনো ভাবে তোর আমি জেলখানা পাঠা দেবো, আমি কবে আমার তো নিতে চান না, তুই চিন্তা করিস না আমি এতেছি। তো হাইছে আপর মানে কোর্ট দারোগার কথাবার্তি কয়া সিস্টেম করে তুই জেলগেটে যাওয়ার সাথে জেলার সাহেবে বলবি যে আমাকে মেডিকেল পাস করেন। তো আমি গেছি, তো যেতে মানে আমার দুজন ধরেই নিয়ে আজ কি জেলার সাহেবে মেডিকেল পাস করে দিল। হ্যাঁ আমি মেডিকেল চলে গেলাম। তো মেডিকেল যাওয়ার পর আমার মেডিকেলে চিকিৎসা, তো ওইখানে ভাই চিকিৎসা নাই, ওইখানে চিকিৎসা হলো আপনার পেটে ব্যথা হলে বি ডিসপ্রিন, ক্যান্সারের ব্যথা হলেও ডিসপ্রিন, জ্বর হলেও ডিসপ্রিন, আমাশয় হলেও ডিসপ্রিন, মানে যে কোন রোগের একটাই ওষুধ, আর কোন ওষুধ নাই। আর ওখানে ডাক্তার বলতে কেউ নেই, কম্পাউন্ডের বাইরের একটা যায়। তো ওনারে বললাম স্যার আমার ব্যথা ঘুম আসে না, আমি মানে অনেক রিকোয়েস্ট করলাম স্যার আমার ব্যথা ঘুম আসে না, আমার এই সিলাইয়ের জায়গা যন্ত্রণা করে, এখানে সিলাই যন্ত্রণা করে, পায়ের সিলাই, এখন আমার অনেক কষ্ট, ড্রেসিং করতে কষ্ট, জায়গা ড্রেসিং আমি নিজে করুম, আমি কোন কয়দিরে দেখা করাম, ওইখানে ডাক্তার হলো কয়দিরে ডাক্তার। তো তুমি করবো ভালো কথা, তো আমার ডিটল 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 দিল, জেলখানার বাটি আর কি ওটার মধ্যে দিল। তো বাটির থেকে আমাকে প্রায় মনে করেন না আধবা খানি দিছে, তারপর আমি মেডিকেল ওয়ার্ডে বারিন্দা মতে বসে আমি আমার এখানে মানে যেটা রক্সি আছে পাও বাম পা, এইখানে সিলাইটটা আমি আস্তে আস্তে মুলাম করতেছি সিলাইটা, আর আমার এই জায়গাটার আমি আমার ঝান দিয়ে দিতে মন চায় মানে আমার শরীরের ব্যথায়, তখন যদি আমাকে যে ডিটলটা দিছে এটা আমি খেয়ে ফেলেছি। এটা খাওয়ার পর মানে তখন আমার একটা ওই অরাবার আপনাকে লাইফ সাজা আছে আহমদ করে নাম, এটা আপনার বরিশাল একজন লোক, ওর আমাকে খুব ভালো লাগে আর আমার খুব ভালোবাসে, আমার একদিন তো তিনি আমার খুব ভালোবাসে ভালোবাসে আমার কথা বাতিতে আমার এখন শরীরটা দেখে আর কি। তা এই বাবু তুই চিন্তা করিস কি আমি তোর ভাই, আমি যে এতদিন জেলখানা আছি তোর চিন্তা হইব না। যা হোক একদিন আইজি সাহেব আসলো, ডিআইজি বড় আইজি, উনি কেমন আপনাকে বছরে ছয় মাস পর পর আসে জেলখানা পরিদর্শন করে। তারপর পর আমি সবাই তো সেলট দিতে হয় বা আমি, তা আমি সেলট দিতে গিয়ে আমি পড়ে গেছি, পড়ে গেছি। তখন আমার উনি আইসা মানে ওই যে সুবেদার আর কি, আমার ইলিয়াস ফুকি ওই সুবেদার আইসা উঠেল, এই মানে আমার একটা বাক্কা দিলে একটা আবার আইজি স্যার শুনছে, শোনা পরে ডাক দিছে এই মানে ওরা আবার একটু মানে প্রশাসন তুই মুই করে একটা ব্যবহার হয় যারা ছোট র্যাঙ্কের তুই করে আমি দেখলাম জেলখানায়, এই তুই ওকে বাঁকা দিলি কেন, ওই কিচ্ছু করে পড়ছে আমার তো লাগে না, পরে দেখেছে আমার মাটির মধ্যে আমার রক্ত। তো আমার সামনে এসে যে তখন আমার মোটামুটি একটু দাঁড়িয়ে হয়ে গেছে গা, আমার বলে মানে কিছু আঙ্কেল বললো আমি হাইসা দিলাম আর কি, যে চাচা আপনার কি, আমি কই স্যার আমার এই ব্যাপার এরকম এরকম, আমি তো মনে করেন হসপিটালে কোনো ওষুধ পাই না, বা আমার যে ড্রপটা দরকার ড্রপ তো আমি এই পর্যন্ত পাইলাম না প্রায় আমার আড়াই মাস দুই মাস আবার, আচ্ছা দেখি আপনার কাগজ দেখি, কাগজ দিলাম, কাগজ দেওয়ার পর উনি আমার সাইন করে দিল যে আপনার বাইর ওষুধ আনতে পারবেন, সই করে দিল আলহামদুলিল্লাহ ভালো। তো অরপর আমি জেলখানা থেকে যে কোনো মাধ্যমে চিঠি পাঠিয়েছি, ওইখানে টাকা ঘুষ দিলে চিঠি জায়গা বাড়িতে, তো চিঠি পাঠিয়েছি মিয়া সাহেবের মাধ্যমে। তো আমার বোনরে কইলাম আইলো গেটে যে ভাই আমার ড্রপ কিনা দে, কিছু খান কোন দরকার নেই, কি অবস্থা, যাবেন জুবিন, যাবেন জুবিন কাসেম ভাই কুয়া দিছে তুই এখানে আধা সুস্থ হইয়া বাই যা, তুই ফুল সুস্থ হবি, তোর এর মধ্যে তোর বের করে ভালো মনে, তুই চিন্তা করিস না, তুই খা আর তোর বড় বড় নেতাগুলোর লগে থাক, মানে আমার একটু রাগারাগি কইরা আমার প্রায় হ্যাঁ 300-400 টাকা দিয়া আর কিছু খাও না ড্রপ ড্রপ দিয়া গেল গা। আমি ভাই তুমি এইবার কবে, আমি আম তুই চিন্তা করিস না। তো দুই সপ্তাহ পর ওই দারোগা নিয়ে গেছে জেল গেটে কাসেম ভাই, আই ও কাসেম, তো যা উনি উকালত নামা নিয়ে গেছে আমার, সই করছি যাকে আমি জানি তুই বানাইছ, আমি মানে তখন মাথা নিচে করে বলেছি আমি আর করিস না, তোর ঘরে গিয়া আমার কিন্তু ভালো লাগে নাই, আমার একদম ভালো লাগে নাই, যদি আর পরে কোন একটা কিছু পাই তোর এইটার পর একটা আমি কলাম শোধ করে দেব।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানেও একটা বিরতির ঘন্টা শুনতে পারলাম। প্রশ্ন হচ্ছে এখানেই শেষ কিনা? নিশ্চয়ই শেষ না, কারণ এরপরে আরো কিছু অপেক্ষা করছে আপনার জন্য, এবং একই সাথে জাকির হোসেন ওরফে পাঞ্চুং বাবুর জীবনে যা ঘটেছিল সেটা শোনার জন্য আপনি প্রস্তুত থাকুন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, ফিরছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছাকাছি সুন্দর আগামীটা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, কানের ছন্দে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে।
Charge it.
সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উন্মোচিত হচ্ছে, যার পুরো নাম হচ্ছে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু। কি তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্টেপ বাই স্টেপ আমরা জানার চেষ্টা করছি, আবারও তার কাছে ফিরছি প্রিয় শ্রোতা। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন এই জেবিএসবি তে এসে আপনার জীবনের ভুলগুলো আপনি অকপটে স্বীকার করতে চান, যদি আপনি নিজ থেকে উপলব্ধি করে লাখো মানুষকে সচেতন করতে চান, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই জেবিএসবি তে। আসার জন্য নিয়ম হচ্ছে, চাইলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের এসএমএস করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। এছাড়া আপনি চাইলে ফোনও করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে যাওয়ার পরে দুই চেপে আপনি যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আবারও ফিরছি আমাদের পাঞ্চিং বাবুর কাছে। হ্যাঁ বলুন, তারপর?
তারপর আপনার ওকালাতনামা, আমি আমার বোনের সাথে ছিল, ওনার সাথে ওকালাতনামা সই দিছি। দেওয়ার পর আমার প্রায় 2 মাস পর আমার জামিন দেওয়া হলো। 2 মাস পর জামিন দিল জাজকোর্ট, 2 নম্বর কোর্ট। জামিন দেওয়ার পর আমি তো বাড়িতে পারি না, বহুত কষ্ট। তারপর আমাকে জেলার কর্তৃপক্ষ লোক দিয়ে মেন গেট পর্যন্ত আনা হয়েছে। আইসি আসার পর আমার বাবা বুকে ধরে কেন্দ্রে ফেলাইছে অনেকে, যে তুই এটা বাবা কি করছ, বা মানে আমার বড় সিনিয়র ঘরে বকাবাকি করতেছে। আমার বাবা আগে চিনে তো বকাবাকি করতেছে। আমি কাছে চলো বেদ, চলো বেদ গেছি। বেদ এসে মা দেখে না আমার, কারণ আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি আমার মা হসপিটাল দেখে অজ্ঞান হয়ে আছে। ঘরপরে আমার মা হসপিটাল যায় না। যা করছে আমার বড় বোন, আমার দাদি, আর একজন সম্পর্কে ফুবু, লাড্ডু ফুবু, আর ওনার মা, আর আমার ছোট বোন তো অনেকটাই ছোট। ও ভাই, আর মধ্যে একটা কথা আমার একটু পিছিয়ে গেছে, যে আমার এখানে আছে মানে আমার জীবনের ফার্স্ট মানে ভালোবাসার মানুষ আর কি, ওর কথাটা মানে একটু পিছিয়ে রয়েছে গে। তো তখন আর কি আমার হসপিটাল গেছিল, যা দেখা মানে আমার বোনের দেখে সাহস পানে। তারপরে অনেক কান্দাকাটি করার পর তুমি এইরকম করলা, হওয়ার পর ভালো হইলো না। আমার মায়ের তুমি যে এটা হইছ, তোমার চাষতো ভাই কাটিং পেপার এনে দেখাইছে, যে দেখেন আপনি মেয়ে কার সাথে সম্পর্ক করে, একটা গুন্ডা, একটা মানে নানান অন্যরকম ইদে। তো আমার সাথে ওর সাথে অনেক ইয়ার পর জগাঝাটি। আমি আরো বাড়িতে যাই না, যেটা আমার বাড়ির পাশের মহল্লায় ওরা বাংলাদুয়ার, আমি টেকারাট এক এলাকা পরে। তো এইভাবে চলতেছে, চলতে 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 প্রায় চিকিৎসা চিকিৎসা করে আমার এখানকার মাংস গুলা কাটে, এখানকার কাটে, আবার আমার পায়ের এগুলা মানে চিকিৎসা করতেছি, ওষুধ পানি ও সব লাগাইতেছি। তার মধ্যে যাকে যে মহাজন যেখানে কাজ করতাম, এই মহাজন আমাকে, কি রে বাবু তুই কি করবি? আমি কিছু করুম না, কি করুম, কাম করুম, আমি কাম জানি কাম করুম। তুই কাম করবি, তুই কাম করলে তো এত এত মানুষ, আমি কেউ আর এবো না ভাই, সব বাদ। তার সামনে করলাম যে ভাই বাদ, খুব ভালোবাসতো আমার। হ্যাঁ, গুরু বাড়িতে অস্ট্রেলিয়া গুরু পালতো, ওনার বউ পানে আমার প্রত্যেক দিন ক্লাস দিত।
ওকে ওকে,
হ্যাঁ দিত, কারণ এর মধ্যে যে কারখানা যে চালানো তো একমাত্র আমি পরিচালনা, শুধু মহাজন এসে ফিটিং করে দিয়েছি লাগাতো গা, আর বাকি যা আছে মার্কেটিং মার্কেটিং সব আমার করতে হয়। এইখানে একটা মহব্বত ভালোবাসে ছোট ভাই হিসেবে, যা কেরম করে আবার কাজে বসলাম। কাজে বসার পর আমি প্রায় অনেকদিন গেল গা, বন্ধু বান্ধবের সাথে চলি, এর মধ্যে মাঝে মাঝে একটু বাইরে যাই ঘুরি ফিরি, মানে মনটা একটু ঘুরেতাছি, এর মধ্যে অনেক বড় ভাই আছে, তবু কথা আছে, আমি কাহা ভাইতাছি কুয়া, মানে যেদিন কইতেছি এদিন সেদিনকার আমি সারাদিনই নেই। আমি যাই গা আরেক জায়গা যা থাকি, চক্কর মক্কর মারাইতে কারখানা ঘুমাই, একা ঘুমাই আমি কারখানার মধ্যে। তো এর মধ্যে আমাদের এলাকার যে চেয়ারম্যান, তখন ইন্ডিয়ার থেকে উনি এসে চেয়ারম্যান আসে বাংলাদেশের চেয়ারম্যান, তার নাম হলো মোহাম্মদ আলী চেয়ারম্যান। তো অর্চুক আমি পড়ে গেলাম, অর্চুকে পড়ে গেলাম কিভাবে, ওইখানকার যে আমাদের মতন যারা চাংলা কিছু আছে না, তারা বললো ভাই এরাই যদি আপনি লিয়া পারেন, মানে আপনি আর কিছু লাগবো না, মানে এদিকে আর কারো দরকারই নাই,
মানে আপনার সম্পর্কে বলছে,
হ্যাঁ যদি আরো লিয়া পারেন। তেরে দিয়ে কি তেরে দিয়ে যেটেব আমগো দুইশের দশ এলাকার মধ্যে কারো দেব না, আর লগে আরেকজন আছে, ওটা আমি আমার বন্ধু যেটা মারা গেছে কিছুদিন আগে বাবুল, এরকম করলো। তা আমার একদিন ডাক দিল, গেছি সালাম দিছি, তো ওই দিনকে আমি তার প্রথম দেখছি, তো ডাক দিছে এ তোর নাম এটা, আমি কহ তা তুই কইছে না, মানে এটা আমার ভাই, আমার ভাই একটু অন্য মতন লাগে, তুই মানে তুই আমার সবার মুখে ভাল লাগে না ভাই, ভালো কথা পেয়েছ তোর আমার লগে থাক, তোর যা লাগে আমি তুমনে,
মানে আপনার সঙ্গে এভাবে পরিচয় হচ্ছে। নামটা কি ছিল আরেকবার বলবেন?
মোহাম্মদ আলী চেয়ারম্যান, উনি এখন একদম মানে শেষ।
ওকে ঠিক আছে, হ্যাঁ বলুন।
তো শেষ বলতে মানে জীবিত আছে মানে শেষ আর কি। তো ওর মধ্যে আমাদের এলাকার আরো সিনিয়র ভাই আছে, মানে ওদের শিষ্য আর কি, ওদের শিষ্য আমাদের অনেক সিনিয়র। তো আর কলম কাদির ভাই আমার যেটা লইলো কাজটা কি ভালো করলো, তখন আর কমার একটা টু ফাইভ পিস্তল।
আচ্ছা,
আমি তো এইরকম তো ভাই দুই একটা তো ফ্যাক্টর না ভাই, মানে চেয়ারম্যানের সামনে আমি খুব রাগ হয়ে গেছি, আমি ভাই ফ্যাক্টর না দুই একটা ভাই, আপনার চেয়ারম্যান আনলো, আপনি আমার কিছু কথা আমার পিঠেইল, আপনি কিছু কথা আমার জীবনে চিন্তাই করছি না, আমার জীবনে চুরি করছি না, আমি আমার জীবনে করছি না, আমার জীবনে কাতু লুটপাট করে লিছি না, আমি কি করছি, আমি শুধু এটা করছি, আর বরং যারা চিন্তা লুটপাট করে আগের বিরুদ্ধে আমি থাকছি ভাই, এটা সত্যি না মিথ্যা কহা, এটা সত্যি, ওরা আমাদের চেয়ারম্যান তুই থাকবি না, আমি কর না। তখন আমাদের নামে আমি আর একজন মাতেন আঙ্গ সিনিয়র ভাই, ও খুব খুব দূর দূরান্ত একজন লোক, এখন আছে মাতেন গুন্ডা আলু বাজারে, হ্যাঁ ওই একবার সিনিয়র। তো ওর নামে আমার নামে একটা মানে ড্রাগস বাজেট করলো, মানে আমরা তো তার কথাই করলাম না। তারপরে একদিন দেখা গেল যে আমি আমাদের এখানে পুরান টাউন আগে রথ খোলা একটা ই ছিল, মানে পুতিতলয় আমার যে বন্ধুটা মারা গেছে, বাবু লক্ষণ ভালো না দোস্ত, আমি কহ লক্ষণ ভালো না, তুই কেমনি কি করবি, কেমনি কি করবি, তোর মোহাম্মদ আলী মানে আমরা একটু খারাপ বাসা পাকা পাকি, তোর মোহাম্মদ আলী এটা করি, মোহাম্মদ আলী ওটা করি, ওর ওই পারতেই পারে, এবার দুমো না একবার দুইবার আমি ঘর তাহলে অল্লাহ সেই হয়, আর আমরা পালাইবার দিই না, মানে বমির উপরে এখা দিই, আইবার দিব না তোমার এদিকে, তুমি চেয়ারম্যান কে লেগে তুমি প্রধান মধ্যে থাকো, তুমি মনে হয় তুমি আমি ব্যবহার করবা, আর তুমি বড় লোক হইবা আমি ঘরে ই করবো, কারণ এর আগে তো আমি একটা চোট খাইছি। তো এইভাবে গেল, যার পর আপনার ৯১ আপনার সরকার ই হয় না পদত্যাগ করে, তখনই আমি যে গুলিস্তান ওই বন্ধু অবশ্যই ওই একজন ক্যাডার হিসাবে ওই পার্টিগত অন্যমূলক ক্যারা ওই নাম করা একজন ছিল, ওই মানে ওই বোমা মধ্যে মানে আমি পরে বোমা মধ্যে একজন, তো আমি কারখানা কাজ করতেছি, তো আর এক সার গীত আসলো, আমি কারখানা মানে ব্রিড করতেছি, তখন তো আমার চোখ ভালো আল্লাহ রহমতে আমি সবকিছু কমপ্লিট কাজ কাম করি। তো আমার এগার ওস্তাদ কিসে বাইরে হান, আমি বাইরে এসে মানে টিভিতে, তো আমার কানে কানে গেলো ক্যারা ভাই রে বট গাছে এদিকে লেগে ওসমান উদ্দিনে হারে তো মেরা আলাইছে, মানে কেন মেরা আলাইছে, মেরা আলাইছে সুলতান, ওই যে গুলিস্তান ইস্টানের যে মেন নেতা ঢাকা সিটি সুলতান, তার সাথে আরো আছে আবুল, আর পরে সাত্তার, মানে এগো নাম করা ওইখানে ইস্টানে, এগো যদি পুলিশ অ্যারেস্ট করে সাথে সাথে তাকে আধা ঘন্টার ভিতরে ছাড়তে হয়। তো আমি এই ক্যারারে আর মাইরা ফালানোর পর আমি ওদিনকার যাইনি হসপিটাল, ওই ছাড়ারে আমি দুইটা ই দিছি যে ল তুই যদি পারস কিছু করে পারা যাস গা, আর নালে আমি কালকে সকাল ছাড়া যাবো না, আমার তো বইরা গেছে তার কি করবো আমি এখানে, আমার করার কিছু নেই। পরে আপনার ওই কারারে মাইরা ফালানোর পর আমরা পরের দিন লাশ আনতে যাই ঢাকা মেডিকেল, আমাদের ইচ্ছা ছিল পোস্টমর্টম করতেছে লাশ, তো আমি দেখবার চেয়েছি দেখিনি, তখন যে এত গঞ্জাম হইব আসারটা আমি এটা জানি না, তখন আমার লাগে আপনি কালা লেখত নাম একজন ছিল ওনার সাগি তিমে ফেলেছে গুলি করে, তো ওই কল বাবু কি করবো, আমি কি করবো, মানে ভাই লাশ বেরোবো কই দাফন ই করবেন, জানাজার ওই গোলাপ সমাজের লোক উসমান উদ্দিন একটা মসজিদ আছে, এই মসজিদে জানাজার পরে আমরা আজিমপুর নিয়ে যাবোগা, ভালো কথা ভাই। তো আমি আমার মতে আমি খালি আমি আমার শরীর কিছুই নেই, তো এখানে যে আপনি ঢাকার যারা পার্টি অনেক পোলাপান প্রায় ৩-৪০০ পোলাপান তাদের সাথে অনেক আউন্স এবং বোম যে আমি আর জানি না, তো লাশ আপনাকে দিছে ১২টা ১২টা এরকম দুপুর, তামান নিয়ে এসে নগর ভবন দিয়ে আমরা ওইখানে সামনে মসজিদটা ওইখানে আমরা জানাজা পড়াবো। নগর ভবনের ঘুড়িটা আছে না মাঝখানে, এইখানে আসতে না আসতে আপনাকে একটা বোম ফুটানো হইল। একটা বোম ফুটানোর পর মানে তখন লাশ আমার কান্দে এবং আমার এক সিনিয়র ভাই মুকুল ভাই অসুবিধা মুকুল ভাই আর কান্দে, আমরা দুজন উনি ডাইন আমি বাম। আমার কথা সে বাবু ভাই কি করবেন, মানে উনি বড় হলে আমার লগে আপনি ছাড়া কথা বলে না কি করবেন, আমি কি করুন এক কাম করেন ডাক দেন ভুইয়া কুদ্দুসের ওইদিকে আনন্দবাজার একটা ওই খুব নাম করা আগেকার ভুইয়া কুদ্দুসের পোলা পানি দিয়ে দেন। তাই লাশ অগ কান্দে দিয়ে তাই আমার আবার একটা রাইফেল দিল বাবু ভাই আপনি
অস্ত্রপাতি কেন সাথে নিচ্ছেন?
অস্ত্রপাতি তো আমি নিয়ে পিডম পার্টির যারা।
আচ্ছা, তো আপনাকে কেন অস্ত্র দিচ্ছে?
আমাকে দিচ্ছে তখন যে বোম মারা হয়ে গেছে লাস্ট আসার টাইমে মানে রোডে মধ্যে, তখন ওই বুঝে গেছে যে এখানে সুলতানরা আর আমাকে যে এবার দিব না লাশও রাখবো আমগো একটা কিছু করে ফেলাবো। তখন আমার একটা দিয়ে দিল আমি ভাই কি করুম ভাই কোনো কথা নেই আবার জিনতে পারেন দেন আপনি ডাইনে আমি বামে এবং আমগোলের কিছু ক্লোজ ফ্রেন্ড আছে যেন আমার স্থানীয় যে আমগরে দেখলে আর একটু পরিশ্রান থাকে তারা। তো আমরা তখন সামনে গেছি অব কিছু তোমরা লাশ দুই দিক থেকে লিয়ে যা থাকো, তো ওইখান থেকে বোম মনে করেন বৃষ্টির মতন বোম পড়তেছে গুলি করানো হয়েছে। তার মধ্যে লাশ আমরা আমার আনতে আনতে মানে একটা মিস্টেক করছি যে ভাই এটা আমার সবার চিকা বড় অপরাধ যে আমার বাড়ির বাড়িতে আমি লাশটা রাখছি, মানে এখন এটা ক্লাব ওই জায়গায়। তো ওইখান থেকে আবার কালা লেখক সিনিয়র ভাই আর ফারুক ওনার বাড়ি ফোন করলো ওরে, তখন তো আমাদের কাছে মোবাইল নেই, তখন একজন ফোন লোক পাঠালো যে ভাই স্কুলে নিয়ে যান মেন রোডে নসদ রোড স্কুল নিয়ে এলাম। তখন তো ভাই হাজার হাজার মানুষ মহিলারা বিশেষ করে ওরা দেখতে এসে গেলে ওই মানে একটু জুলুম করতো, জুলুম করতে কিরকম ওই অরুস্তা ছিল কালু ভাই ওর বিয়া শাদী করার পর সন্তান হওয়ার পর ওই ওয়াদা করে সব ছেড়ে দিছে যে আজকের থেকে আমি আর কিছু করব না, এলো আমার যা টাকা পয়সা গুলিস্তান থেকে উঠে তুই করবি তুই লবি তুই খাবি এই অবস্থা। তো কালু ভাই ওরা ছেড়ে দিয়ে সব ভালো হলো। তো এভাবে মনে করেন আমাদের দাফন দেওয়া হইলো না, ওই জায়গা আমাদের জানাজারও হইলো না। পরে কর্নেল ফারুক সাহেব ওই কোতালি থানা তখন এখন তো আমাদের বংশল তখন কোতালি, তখন এখানে ফোন করলো যে দুই গাড়ির সোর্স আর কথা তো মানতে হবে দুই গাড়ির সোর্স হলো যে আমাদের এখান থেকে জুরেন কবরস্থানে আমাদের নিয়ে যাবো, এখান থেকে আমাদের সবাইকে আবার নিয়ে আসবো। তো আমরা তিনটে রাখের মধ্যে লোক অনেক পোলাপান, তো বহুত পোলাপান ঢাকা শহরের মানে মোস্ট ক্রিমিনাল গুলো আর কি এখানে। তখন তো আসা গেল আমরা তখন ওই লাস্ট স্কুল থেকে বের করে আবার ওই গুলিস্তান দিয়ে নিয়ে গেছে, যেখান দিয়ে আমাদের অ্যাটাক করা হয়েছিল যে আমার ভাই মোল্লকনে মানে একটা মানে খামাকে একটাই একটা স্লোগান দিয়ে খুনি সুলতানের জবাব চাই, মানে এইভাবে করে আমরা স্লোগান করে আমার লাশ এরকম করে নিয়ে গেছে জুরান কবরস্থান দাফন দফন দিয়ে আসি। আসার টাইমে আমি বাড়িতে এলাম তো আমার মা আমারে মানে খুব খুব একটা রাগারাগি করলো আমার বড় বোন যে কি তোর দিয়ে তো চিন্তা করি না তুই অবলোক আজকে তোর তো তোর টাকা দেয় বা তোর লাভ আছে তুই কেন যাবি, আমি তো মা মরা গেছে গে এখন ওই জিতিও খারাপ অর্থ লোক কোনো কথা নেই কোনা এত দয়া দেখাইস না এত দয়া দেখাইস না, তুই তো জেলখানা পুরা ছিল তোর কে গেছে দেখতে আমরা গেছি আমগো কষ্ট হয়েছে আমরা না করেছি ঈদ গেছে আমি পাকাতে পারিনি, তখন ভাই আমার কাছে অনেকটা কষ্ট লেগে গেছে যে কি কমা তুমি এটা কাহা ঈদ গেছে আমি সামনে পাকাইতে পারি নাই গেছে। তোর দুদিন পর কালা লেখত আমাকে আবার মানে ই করে ছেলে পাঠায় আর আড্ডা হলে আপনার কাপ্তান বাজার মুরগি পট্টি আর আড্ডা ওই খুব হেভি জিনিস থাকে। তো গেছি যাওয়ার পর বাবু ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি বাবু কথা আছে বহ ও বাবু এই ব্যাপার মাইরা ফালিল অরে মাইরা ফালাম অরে মাইরা ফালাম মানে বলতে ভাই ক সুলতান রাজকা কোনো কথা নেই ভাই আমাকে সুলতান আপনি কিভাবে মারবেন তুমি থাকবো না লোকে আমি কই আমি তো ভাই ওদিন তাই থাপরের বাংলাদেশ যে লাশ আনলাম এটাই আমার নামে বহুত বড় বিপদ সংকেত যা গেল গা যাক আপনার ওইখানে আমার চুল্লু মত কয় মেসর রাখা এটার মধ্যে আমার ট্যাবলেট মিলিয়ে দিছে দুইটা না তিনটা মিলিয়ে দিল তো মদটা আমি খাওয়ার পরে বুঝতে পারি না মনে হচ্ছে যে মজা দুই একসেপ্ট কি দিব খাই খানের পর আপনার আমার মাথাটা ওরা মানে হার্ড হয়ে গেছে গণে যে হা আরে মেরা ভালো না। তা আমার তখন আমার এলাকা আমার জুনিয়ার একটা ছোট বাসে আমার একটা বানানো জিনিস ছিল আপনার এটা একটা তখন এটা পাইপ গান তখন এটা চলছিল ওটা আপনার বারো বারো কাটিস দিয়ে ফুটানো হয় তো ওটা আমি ওর কাছে রাখছিলাম আমি একটা পয়েন্ট সহ মানে একটা বারো বারো কাটিস সহ তো ওই যে একটা খরচ করছে আমার বলবো না বোকায় বলে নেই তো আমি জানি যে সব আপনি রেডি আমি টান দমো আর আমি কাম করে ভালো, মানে আমার হিসাব এটাই। আর তখন আমার উপরে একটা চাপ যে আমার বাড়িতে লাস্ট আছে, আমার মানে ঠেট দেওয়া হইতেছে যে তোরা যে কোনটা আমি করিস্তান তোরা কিমা কিমা হয় না ভালো। তো এই মদ মুদ খাওয়ার পর আমার মানে মাথার গরম হলো, মহল নিলাম, আউন্স নিলাম, আমি এখন যেটা আমাদের ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার, এটা ছিল ঢারি পাতিল মার্কেট, আর অপরিচিতে একটা ভাটার জুতা দোকান ছিল আপনি বান্দরগুলির মুখ পয়টা, এটা সুমি মার্কেটের লগে। তো ওইখান থেকে আমি বাইরিয়া আপনার বাড়ি, তখন পুলিশের সাথে যে তখন তিনটা করে পুলিশ, তখন তো অদার বাটের সাথে আমার বাটের সাথে বাড়ি খেয়ে গেছে গা অস্ত্র। তখন আর আমার তারা চেক করে না, মানে তাদের ইয়ে করে তার চিন্তা আমার চেহারা নিচে দেখা চুলের মানে ঘাটা পাটা যে না আরে ই করা যাবো না, ধরলে হয়তো বা কিছু আছে বা পিছিয়ে যেসব লোক এরাও তো কিছু কানে যা গেছি স্টান ওভার করে দেয়। ওই টাইমে আর ছোট ভাইয়া ছিল, আর আমার ওখানে বোমা বোমা মানে ফলপট্টি পুরা তাস তাস পুরা ফালিল ওরা 8-10 বোম মারা। তখন ওখানে বড় হলার পুলিশ গাড়ি থাকে সবসময়, সবসময় দুই গাড়ি দুই সেট দিল, পুলিশ গাড়ি দুটা দুই সেট দিল। লোড দেওয়ার পর আমি একলা পরে গেলাম ওই জায়গাটার মধ্যে, আমার যে যারা ওরা কদমিয়া আছে ওর সাথে, তো ওর সাথে গাড়ি তো গাড়ি ভালো কথা। আমার এই যে পোলাপন এটা করতে এসেছে তুই দেখবি না জিনিসটা, তো ওই দেখা নেই ওই লক্ষ্য করে নেই অবশ্যই। তখন তো আমি একটু অন্য অবস্থার মানে আমার মাথা বুধ হার্ড আছে, আমি সুলতানের দেখো ডাইরেক্ট আমি আর গুলি করে দেবো। তো হার মধ্যে আমি রোডের উল্পার ওরা দেখি আমি
প্রায়। আপনার হাতে তখন কি ছিল?
তখন আমার হাতে
পাইপগান
মানে হাতে লই নি এখন আমার ইয়ে ভিতরে। তো আমি জানি ওটার মধ্যে আমার কাটিস আছে। তো আপনার গা প্রায় 40-50 বস এই পরে দূর হতো, আমি টান দিয়া বালাইছি, টান দিয়া মনে করে আমি আবার দিয়ে বসি, দিছি পরে মানে একটা আওয়াজ এলো মানে কয়েন নাই আমি লড়দুম একটা, তারা প্রায় 20-25 জন লোক, না আমি পারলাম না ভাই। এই মুহূর্তে কি করলো আমার ওই হারি পাতিল মার্কেট থেকে যেটা এখন আপনার সুন্দরবন স্কোয়ার কয় এইখান থেকে, এটা এখন মার্কেট হচ্ছে তখন হারি পাতিল মার্কেট, ওইখান থেকে প্রায় অনেক পোলাপন বেড়ে গেল প্রায় 20-25 জন ভাই স্ট্যান্ডের সব স্ট্যান্ডে এবং আমাদের আল্লু বাজারে ওরা। তো আমাকে মানে ধরতে ওরা শ্বাস পাতে আমি আইবিতে একদম কোনো কথা নেই। একজন চিন্তা করে যে না এর কাছে না এই ফাপড় মারতেছে, আসলে তো ফাপড়। তো হ্যাঁ একজন তো আমার পিছিয়ে দেয় মানে এমন ভাবে ধরছে, তো আমার চুল চুল বড় তখন আমার টেটস লাগানো মানে মানে স্টিলি টনো মতন। তা আমাকে দেখ তুই যদি মরবার চাস তাহলে আমার ধরিস, আর যদি মনে কর না ভালো থাকুম ছেড়া দে না। আমি মানে ফাপড় দেওয়া কাজ হইলো না, তো আমাকে স্টার্ট মায়ের স্টার্ট গনা পিটানি ভাইয়া মেন রোডে, তখন দিন বাজে 11:30 এই গুলিস্তানে চা রাস্তার মোচরে একদম মানে এই অবস্থা। লাচ্ছি উষ্টা ঘুষা ভাই এমন মার মারতাছে মানে আমার গেঞ্জি ইউ সব ছিড়া এমন আমার হাতে আ পড়ল। তো এর মধ্যে একরিস্কালা ভাই যান জীবন আমি ছাড়ছি এটার জন্য, একরিস্কালা মানে আমার তো চিন্তাই বাস করে মারতেছে তারা, ওই রিস্কালা গাড়ি রিস্কালা সাইড করে আমারে মানে একটা মানে লাঠি দেওয়া হইলো আমার রিস্কালা, কারণ রিস্কালা চান্স পেয়েছি চিনতে পাস, আসলে তো উইমার কাছে চিনতে পাস, আসলে তো চিনতে পাস না। আর পরে যাই হোক আমার নিয়ে গেল ওই বিটিসি কাউন্টারের পিছনে, ওইটা আপনার এখন অনেকটা মার্কেট হয়ে আসে গে, ওটার ভিতরে নিয়ে যাওয়ার পর আমার ওই যে সুলতান যে স্ক্যালারে মার্ডার করছে ওই তো মনে করেন আমার এমন ভাবে 150 পোলাপন সাথে আছে, কারণ ওর তো সবই ওর ঢাকা যত স্টানে যা আছে উই মেন লিডার। তো কতিকারে বোম বানা হয়ে গেছ তুই পাঞ্চিং বাবু, এই যে দুদিন আগে যা পুলিশ স্টেশনটা বাংলাদেশের মধ্যে কি করা পারে নাই, অত তুই আসলে আমি না ভাই আমি না ভাই আমি সত্যি কথা কই সুলতান ভাই আমি জানাজার দিয়ে আমি জামুগা ভাই বা মাটি দিয়ে জামুগা, আমার কাছে কোন রাইফেল ছিল আমি তখন ভাই আমার হাতে ছিল এটা আমার না, বা যাই হোক কতই করতে করতে তারা চাপাট হাতে নিয়ে নিছে আমার দুই হাত কেটে ফেলে। মানে যখন ভাই দুই হাত মানে নিব মানে আমার অবস্থা আমার এলাকার বাংলাদেশের এক সিনিয়র ভাই আমাদের ঢাকা মেয়র সাহেবের পিএই বলা যায়, তো বিলাত ভাই এই খারাপ সুলতান কি করস হাত দুই হাত কেটে হলাম কে ওই কারার উস্তাদ না কারার উস্তাদ হইবকে লেগা ওই আর আমি চিনি আমার ভাই আমার এলাকার ছোট ভাই আর ছেড়া দে আর নাই তো যদি আর হাত কাটবি মনে হয় সমস্যা হয়ে যেতে পারে তোর, কারণ তুই জানস। এর মধ্যে আল্লাহর কি মেহরবান ভাই গাড়ি আয়া পড়ছে পুলিশের সাংবাদিক আয়া পড়ছে সাংবাদিক আয়া পড়ে মানে আর পুলিশ আয়া পড়ে মানে আল্লাহর মেহরবান জানি আমার মানে আমি বাইসে যামুগা আমি বাইসে যামুগা। হ্যালো পুলিশ আমার হ্যান্ডকাপ ফোনকাপ লাগা ফালিলো হ্যান্ডকাপ লাগা ও সাংবাদিক তখন আমার কোমরে অস্ত্র দিয়া আপনাকে ছবি তুলে
কোমরে অস্ত্র চাপাই দিয়ে
হ্যাঁ আমার কোমরে অস্ত্র দিয়া আমার একটা ছবি তুলে তখন গেঞ্জি গুঞ্জি ছিড়া চুল লম্বা কেস কোর্স লাগানোর জিন্স প্যান্ট আমার ছবি তুলে আমি কিন্তু রেস্ট হয়েছি ভাইয়া আপনার রমনা থানায় কিন্তু আমার টাকার মাধ্যমে পাঠা দিল কোতালি থানায় সুলতানে। মানে আমি পরে জানা পেলাম যে 50,000 টাকা দিছে আমার মানে পুরুষত্বের জিনিস, এবং আমার চোখ পঙ্গু করে দিতে পারবেন, হাত আমার মানে যে কোনো ভাবে অচল অরেক করে দিবি, তোরার পরে যা টাকা লাগে আমরা দিব। তো ঠিক আছে থানা, আমি রাত্রে 3টার সময় আমার কল করে ফেলিল আমার রিভেন্ট। রিভেন্ট কি মানে রিভেন্ট, ওদিনকার টানে নেই, পরের দিন রিভেন্ট আনবো। এই মানে তখন ডবল ব্যারেল এর এলজি দেখাইতেছে আমারে, আর আপনার থাটপাট একটা বন্ধু তখন বাংলাদেশ নতুন আহে থাটপাট বন্ধু গুলা, ওইটা জাকির হোসেন কোনটা লিপি, এইটা না এটা না এটা, মানে আমারটা তো অবস্থা খুবই নর্মাল, আমি এটা বানিয়েছি আর এটা ওরা অরিজিনাল। তো আমি তো স্যার কি কইতেছেন, আমার চোখ দেওয়া পানি বাড়েছে কি, আমি আমার তো অবস্থা খারাপ, মায়ের খেয়াল অবস্থা অনেক খারাপ। এর মধ্যে একটা কথা মিশেছে, 2 দিন আগে একটা মারা রয়েছে ওই আপনার স্টানের লগে একটা টাঙ্কি আছে এইখানে, ওর নাম কালা বাবু, আমার নাম পাঞ্চি বাবু, ওর নাম কালা বাবু, ওই আবার আপনাকে একটা জুতার মালিক দেখা আপনাকে মাল দিয়া পেটি কার্টুন সহ টাকা নিয়ে গেছে 72,000 টাকা। এইটা ওইখানে ওই টাঙ্কির ভিতরে ফ্যান্সি রেলওয়ে বিক্রিত, প্লাস একজন মহিলা থাকতো, দুজন দুটো রুম আছে আমাদের। তো ওইখানে মারার করে ফলানোর পর আমি ভাই জানি না, এটা আমি অ্যারেস্ট হওয়ার পর থানা জানতে পারছি। আমি থানায় যখন আমার কেস লেখানো হয় মার্ডার এবং সন্দেহ মার্ডার দুমোড়া দিয়ে, তা আমার তো অবস্থা খারাপ। এর মধ্যে ওইদিন কি আরো ওই মার্ডার কেসেরই প্রায় যারে পারতেছে তারাই ধরতেছে, আমার এলাকায় আরো 7টা পোলাপান নিয়ে পড়লো। এর মধ্যে আমার ছোটবেলার বন্ধু আছে ওই আছে দুজন, তোর আবার হিরোইন খায়, তোর আবার হিরোইনের পানি আনতে গেছে না ওকে ধরে ফেলেছে। তো আর দেখা যায় আমার অবস্থা খারাপ, আমি মনে করেন ওই লকাপের মধ্যে তো অবস্থা, আমি মানে পুরা যাই যাই ওরা যাই যাই, আমার মনে করেন এতজন আমার গোনা পিটানি দিছে, আর আমার বারে বারে মেমোরি খালি একটাই করতেছে, রেসকালা আমার এই গালিটা দিল, আজকাল পর থেকে আমি বাবু মানে আর আর কিছু করুম না বা কোনো বড়বার কথা আমি শুনুম না, মানে নিজে নিজে একটা প্রতিজ্ঞা করে ফেলাম। প্রতিজ্ঞা করার পর যাই হোক এই করার পর আমি মানে অনেকটাই অনেকটাই কষ্ট করি, কষ্ট করার পর আমার মনে করেন পাঠা দিল কোর্টে রিভেন্ট 4 দিনের। 4 দিন রিভেন্ট আনলো, রিভেন্ট আমার মারবো কই ভাই, আমাদের জায়গা থাকতে হবে মারার, আমাদের জায়গাই নাই কই মারবো, আমারে আমার 30-40 জন আমার রাত্রি উষ্টা ঘুষা মানে যে জেন্দিয়ে পারছে, লাস্ট একটা রেসকাল আমাকে মানে এমন একটা গেল দিছে, এই গেলের থেকে আমি মানে মনে মনে করছি না আর আমার চলবো না, আমার চলবো না, এটা চলবো না। মানে তখন আমি খারা খারা আমার চোখ দিয়ে পানি বেড়েছে গা, তো আমি থানার থেকে রিভেন্ট আনলো, তো দারোগা আমার রাতে 3টার সময় যা খেয়ে কি করবি কি করো, টাকা টুকু আছে, আমি টাকা টুকু কই পামো, তোর তো কালকে খাওয়ান দিয়ে গেল লেখো দে, লেখো তো তো বড় ভাই আমি না লেখো বড় ভাই বকে লেগে ওই আমার এলাকা নবপুর উল্টা দিঘর বাড়ি, আমি টাকা রাটে এদিক দিয়ে বড় ছোট এই কন্যা তোর বড় ভাই ওর কইস টাকা দিত তোর মামলা শর্ট করে দেবো। তা আমার প্রথম দিন কবি করে যে আমার বামচারিটা প্লাস দেওয়া
রিমান্ডে
ভোট দেওয়া পাড়া দিল। আমি তখন বললাম যে ভাই আমি তো এরকম কোন অপরাধ করি নাই, এই অস্ত্রটা যে আমার কাছে তখন তার সাথে আমি দেওয়ার কথা তুমি জানো, এই অস্ত্রটা আমার কাছে এই অস্ত্র সুলতান দিছে আমারে ভাই, আমি গুলিস্তানের দোকানদারি করি জুতা, আমার থেকে তারা টাকা চেয়েছে আমি দিই নেই বুঝাই, আমার তারা মাইরা দূরে এই জিনিসটা করছে, মানে আমি মিশা কত করছি এখানে দারোগা এবং উসির কাছে দুজনের কাছে মিশা কত করছি, স্যার আমাকে তো ওরা মাইরা দূরে জিনিসটা দিছে স্যার, আপনি বিশ্বাস করেন আপনি আমার এলাকায় জাস্টিফাই করেন যে আমি কি আমি একজন জুতার কারিগর, আমি এখানে মাল বেশি 2-1 জোড়া করে বানাই, অনেক টাইমে কাম না থাকলে ওরা আমার থেকে টাকা চাই দিই নেই বলে আমার এই জিনিসটা করছে আর আমার অনেক মারধর করছে, এইভাবে ওরা আমার অস্ত্র দিয়া আমার ধরা দিছে। তো এইরকম করে আমার মাইটটা একটু কমাইলো, যে জায়গায় আমার রাতে 3টার সময় নিয়ে যায় আমার 1 ঘন্টা খানিক পরে আমাদের গরম পানিতে, তখন আপনাকে আমার এই সবটা আমার মনে করেন উড়িষ্যার গরম পানি করে দিলাম আমার।
রিমান্ডে নেওয়া অবস্থায় আপনার চোখের উপরে গরম পানি?
হ্যাঁ গরম পানি আর মরিচ, আমার এরকম কোন যার সন্তান নাই যে এইভাবে এরকম করবো। যাক একটা দারোগা সেকেন্ড সেকেন্ড অফিসার অর্পিত একটা মায়া লাগছে, জাকির এই 3 দিন স্যাক্রিফাইস তো হইব না, কিছু কমা দেওয়া পারুম, এটা তুই একটা কিছু কর, আমি কি করুম আমরা জানি তোর বস উমুকে, আমি কই আমি তার কাছে কইলে আমার অবস্থা আমার খারাপ করে দিব।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরো একবার বিরতির ঘন্টা শুনতে পেরেছি। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে আমরা যার জীবনের অপ্রিয় সত্য এখানে রিভিল করছি, তিনি হচ্ছেন জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু, নবাবপুরের যাকে এক নামে সবাই চেনেন, সেই মানুষটি এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে আজকে এখানে স্বীকার করছে, এবং একই সাথে কেন স্বীকার করছে, কি তার শেষ পরিণতি, সবকিছু অপেক্ষা করছে এর সামনে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ঠিক এখান থেকেই। আর আপনি যদি
আমাদের জেবিএসবিতে আসতে চান তাহলে ফোন করুন 09613892892 এই নম্বরে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আজকে পাঞ্চিং বাবু তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। তাকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আর আপনি যদি মনে করেন যে তার মতো করে আপনার জীবনের অপরাধগুলো আজকে আপনি লাখো মানুষের সামনে কনফেস করে বলবেন, কেন অপরাধী হয়েছিলেন, কি অপরাধ করেছিলেন এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছিল মানুষকে সচেতন করার অর্থে, আপনি আসতে পারেন আমাদের এখানে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে, আমরা ফিরছি আবারও পাঞ্চিং বাবুর কাছে। তারপর
কিছু টাকা দিয়া রিভাইন্ড একটু কমানো হইলো রিভাইন্ডের মায়ের। তো এইভাবে করতে হতো আমার 4 দিন পুরা, তখন আমাকে চালান করে দিব জেলখানায়। চালান করে দিব তো পিক আপ ব্যান্ড কোতালি থানার থেকে করছে, করতো সামনে। তো তখন আপনার কাস্টুরি তো আপনার পুলিশগুলো হাতে থাকে আসামিদের, তো সব কাস্টুরি দেখা, আমার কাস্টুরিটাই মানে ওই জাকির হোসেন পাঞ্চিং বাবু কে। তো দেখতেছে আমার, তুই ক ভাই রে, তুই কি পাপ করছ? আমি কো মানে কতর বাদী যে ও তো একটা মানে ঢাকা সিটি একটা নির্দিষ্ট একটা সন্ত্রাস থেকে রিজবল সন্ত্রাস, তুই ওর লাগে কিভাবে ঝুলাইলি? আমি কো না ভাই, আমি ঝুলাই নাই। তাইলে আমি কে বই হয়ে গেছে গা? কহ লিডার তো ওর যা মন চায় করতে পারে। তো ভাই তোর যে মামলাটা দিছে মানে রিকোভারি আউন্সড, আমার বাড়ির থেকে রিকোভারি পাওয়া হয়েছে, এই ধারাটা দেওয়া হয়েছে মার্ডার একটা। যাক, জেলখানা গেলাম। জেলখানা গিয়া 2 দিন পরে আমার ডিটেনশন পেয়ার আয়া পড়লো। 2 দিন পর আমার ডিটেনশন পেয়ার মানে রাজবন্দি, আমার রাজবন্দি 1 মাসের মানে 30 দিনের ডিটেনশন আসলো প্রথম। তো 30 দিন আমি তো ডিটেনশন তোমাদের একটু খুব কম বুঝতাম, আমি কয়েকদিনে যে ভাই এটা কি এটা তুমি টিপ দাও তুই বুঝবা। অফিস রুমে গেলাম, আবার জেলার রুমে গিয়ে টিপ দিলাম, জাকির হোসেন তোমার নামে তোমার ঘুমের থেকে তোমার ডিটেনশন লাগা হয়েছে, তুমি 30 দিনে তোমার ডিটেনশন লাগা হয়েছে। তা আমি ভাই আমি কি করতে পারি? তোমার কিছু করতে হবে না, তুমি এই সি মানে তোমার লকআপ এই জায়গা, মানে এর বাইরে আমি বেরোতে পারবো না, আর ওখানে হাজিতি নেই, সব ডিটেনশন লোক নর্মাল কোন আসামি মানে ওখানে। তো যাই হোক, এরকম 1 মাস যাওয়ার পর আইসা পড়লো ভাই 2 মাস, আবার তারপরে 2 মাসের পর আবার আইসা পড়লো মানে 90 দিন, মানে 3 মাস ডিটেনশন চালু, মানে এর মধ্যে আমার কোর্ট আনকোর্ট ওই যে টাকা দিয়ে আমার বাদী আনকোর্ট ফালা রাখছে, যে যেমন কোর্টে নাইতে পারে। তো এর মধ্যে আমার বোন ওই একটা উকিল ছিল আমাদের শাহ আলম ভাই, ওই হাইকোর্টেরও একজন বড় একজন, তো ওর লগাই যোগাযোগ করলো, কানেকশন হলো। তো কইলো ওরা সবকিছু ভেঙে বলো ডিটেনশন দিছে, কহ কাতেলে এখন ওরা যা বিনয়ের দরকার নেই, আর এখন কেস তুকবির করো না, আর ডিটেনশন ব্যাপারে যদি পারো হোমে যাও, অলগে হোমে তো পারমিশন নাও, অলগে দেখা করে হো, কারণ অলগে দেখা করা পারবা না হোম পারমিশন ছাড়া। আমার বড় বোন একদিন যা হোমে পারমিশন, তো বড় বোন রে দেয় মানে ওইখান থেকে পারমিশন, আর একমাত্র মা একমাত্র পরিবার, আর না লেখাও পারমিশন পায় না, যারা ডিটেনশন আসামি তারা পারমিশন পায় না। যা হোক, একদিন এলো কইলো যে ভাই তুই চিন্তা করিস না ডিটেনশন, এটা উঠতে অনেক সময় লাগবো। তো এরকম করতে করতে ভাই আমি মনে করেন আবার আপর লাগছে 240 দিনের, মানে 8 মাস একসাথে। এরকম করতে করতে আমি আপনার 28 মাস আমি ডিটেনশন খাটতেছি। হ্যাঁ, এর মধ্যে কোর্ট চালু হয়ে গেছে, আমার প্রোটেকশন কোর্ট ফালা কোর্ট চালু হয়েছে, আমার বিচার মানে ফুললি ফুল চালু হয়নি, মানে রালিং হপায় কোর্টে, জজ কোর্ট এইতাছি গেতাছি এইতাছি গেতাছি। তো আমার এরকম করতে করতে আরো 120 দিনের ডিটেনশন লাগলো, মানে 4 মাস লাগা পরে এরকম 34 মাস হয়ে গেল গা ভাই। হওয়ার পর আমি হাইকোর্ট বোর্ডে পড়লাম, ডিটেনশন আসামিতে তাদের হাইকোর্ট থেকে মাফ পাওয়া হয় এটা। তো হাইকোর্ট বোর্ডে পড়লাম, হাইকোর্ট বোর্ডে পড়ার ভাগ্য আমার আরো সিরিয়াস হয়ে।
This track was downloaded from fusionbd.com.
বলো ভাই, মানে 34 মাস তো গেলই, ওইখান থেকে আমার আবার কি করলো 6 মাস 180 দিন। হ্যাঁ, 180 দিন যা দিল আমার, এমনি করলো আমি আপনার 34 মাস ডিটেনশন খাইতে ফেলেছি ভাই। তো 34 মাস দিল, তো এর মধ্যে আমার 34 মাসের মধ্যে আমি বোর্ডে কিন্তু পড়ছি, আমি হাইকোর্ট গেছি, হাইকোর্ট যা মানে খুব কেয়ারফুল ভাবে লিয়া যায়, স্ট্যান্ডগান ঠেকায়া লিয়া যাওয়া হয় যদি না পালা যায় এরকম ভাবে। তো হাইকোর্টে আবার নিয়ম আছে যে আপনার আসামিরে কাঠ গড়া হ্যান্ডকা ফুনকা এভাবে ই করা হয় না, খুব ফ্রি ভাবে রাখতে হয়, খালি দূরত্বে স্ট্যান্ডগান ফিট করানো থাকে। তো যাই গেলাম, আমার চেহারা দেখলো আপনি কুখ্যাত বিখ্যাত বাংলাদেশের একজন জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু বোমা বিস্ফোরণ এবং বানানো মানে বহুত রকম ওই পিয়ে কথাবার্তিগুলো আমি জিনা স্যার বলতেই পারে। এখন সাজানোর জন্য অনেক কিছুই যেত আমার উকিল আমার আর কিছু কথা শিখা দিছে আমার আবার ঠিক আছে আপনি কতদিন খাটছেন? আমি কেলাম 34 মাস 7 দিন ওইদিনকার 34 মাস 7 দিন ঠিক আছে লেখা লেখা আমারে আরেকজন উঠেলো তা আমি এর মধ্যে আইসা পড়ছি জেলখানে। তখন শীতের দিন শীতের পিঠা খেলে আমাদের জেলার সব মানে সরকারি পক্ষে তো 5 টাকার গুলগুলা দেয় শীতের পিঠার কি আপনার গুড় দেয়া চাল দেয়া নারকেল জেলখানার নারকেল দেয়া আমাদের পাকা ভাইজা দেয় 5 টাকার পিঠা জন প্রতি দেয়। তার মধ্যে আমার ডিটেনশন উত্তর কাগজ হইলো আমার হাইকোর্ট থেকে মাফ করে দিচ্ছে আমাকে 36 মাস 1 দিন পরে আমার সাধারণ ক্ষমা দিল মাফ করে দিল। তো মাফ করে দেওয়ার পর আমার আবার অফিস কল জেলার রুমে গেলাম তোমার এই ব্যাপারে সই করো তুমি এই মুহূর্তে থেকে আমি হাজিতি তুমি এখন তোমার বাড়ির থেকে বা যে কোনো মানুষ তোমার স্লিপ করলে তুমি জিকেটে যেতে পারবা। আমি ঠিক আছে ভাই গেলাম আবার আমদানি মানে ডিটেনশন দিলে আবার নতুন হয়ে যেতে হয় আমদানির থেকে আবার ক্যাশটি ফেলিলাম ওইখান থেকে আবার তারপরে নিউ বিল্ডিং গেলাম গা হাজিতি ওয়ার্ডে ওইখানে টাকা দেওয়া গেলাম 200 টাকা দিয়া দেখা ঘুষ দিতে হবে নাহলে আমি যাওয়া পারবো না। তো ওইখানে যাওয়ার পর প্রায় অনেকদিন বলতে প্রায় আজিতে আপনার 8 মাস 9 মাস খাটার পর আমার কেসটা আলু উঠে গেল গা কেসটা আলু উঠে গেল গা আপনার মানে বিচার রালিং এটা আপনার 5 বছর হয়ে গেল আমার কেস ফুলটা আলু উঠে গেছে আমার ওই যে দারোগা যে আমার থেকে আউন্স পাইছে ওই আউন্স কোর্টে শো করবো মানে এগ্রিমেন্ট এটা
আউন্স মানে আপনি যেটাকে আর্মস বলছেন
অস্ত্র হয় 5 ঘন্টা
জি
হ্যাঁ ওইটা তো ওইটা নিয়ে আসলো নিয়ে আসার পর আমার উকিল বললো যে জাকির কি তোমার কিচ্ছু কইতে হবো না তুমি শুধু একটাই কথা কইবা মহামান্য আদালত আমি ন্যায্য বিচার চাই আমি আর কিছু চাই না আমি আপনার থেকে ন্যায্য বিচার চাই আপনার বিচারে যা হবে আপনি আমাকে তাই করবেন যদি আমি সাজা পাই সাজা দিবেন যা আপনার মনে হয়। তো এর মধ্যে আমার বড় বোন আমার জন্য আমার খুব অবদান আমার বড় বোনের ওনার খুব অবদান আমার এইসব ইয়ের মধ্যে দোনো টাইমে বোমে বা এটাই তো যাই হোক দারোগা আউন্স করতেছে এক কাছে পাইছি এই পাইছি এই পাইছি এই এত বড় এইরকম ওই উমুকে এই ফ্যান ত্যান ফ্যান মানে আর উকিল তো পায়ে গেছে গা উকিল পায়ে গেছে গা ঠিক আছে ভালো কথা আপনি জাকির হোসেন বাবুর থেকে অস্ত্র পাইছেন ওকে কটার সময় পাইছেন দারোগা জিজ্ঞেস করতেছে যে ওকে আপনি কটার সময় রেস করছেন কি পিন্দা কিভাবে কোন অবস্থায় কর্তৃক আপনি করছেন গুলিস্তান ফলপট্টি বিআরটিসি বাস স্ট্যান্ড তার থেকে অস্ত্র পাকাশ হয়ে অনেক বোম ফুটেছে ওর লগের লোক হ্যান ঠিক আছে কটার সময় তখন দারোগা বলে যে 13:50 কি পরনে ছিল জাকির হোসেন একটা শার্ট পরা ছিল আর একটা নর্মাল প্যান্ট পরা ছিল আর কি খালি পা মহামান্য আদালত নোট করা হোক মানে এটা জসাবকে বলতেছে মহামান্য আদালত কথাগুলো নোট করা হোক স্যার এটা নোট করছে নোট করার পর ওই যে আমার যে মেইন ফাইলটা ওই ফাইলটা আবার মহামান্য আদালতের কাছে পেশ করছে মহামান্য আদালত জাকির হোসেন বাবু 11:55 তাকে এরেস্ট করা হয়েছে আর তখন সে পরনে ছিল একটা জিন্স প্যান্ট এবং একটা ওয়েস্টার্ন গেঞ্জি এবং কেডস দারোগা যা বলছে একটা বানোয়াট মানে বুলা বুলা এটা প্রায় কেসটা ওদিনকে আমার মানে দারোগারে ফলোআপ করে দিল আর রাইডেট দিল আমার 1 বছর রাইডেট দিল রাইডেটে আমি জেলখানা থাকি আমার অনেক টেনশন যে ভাই তোমার যে ধারাটা আর যে বাদিটা তো সালা বাছা অনেক ডেঞ্জারাস ওরা সবাই চিনে ওরে অনেকের জেল কাটেছে অনেকের অনেক কষ্ট দিছে আমি তো প্রবলেম নাই আর যা করার করবো না কোটেই করবো না তো প্রথম রাইডেট মিস্টেক জসাবের শরীর খারাপ আসে নাই আবার 1 মাস পর দিল রাইডেট হ্যাঁ তখন রাইডেট কমপ্লিট রাইডেটে দিন এলাম আমার বড় বোন আমি তো তখন আমি জেলখানা থেকে একটা চিঠি পাঠাই আমার মার কাছে মা মানে মার আমি তুই করে কই ছোটবেলার থেকে যে মা তুই তো মা আমি বোমে এতদিন জেল খাটলাম এত কষ্ট করলাম তুই আসতি মা হয়তো আমার 17 বছর সাজা যে কোনো টাইমে হয়ে যাবো কালকা মা তোর মা আমি এক নজর দেখতে চাই আমি এখান থেকে একটা চিঠি পাঠালাম মিয়া সাহেবের মাধ্যমে তো লিয়ে গেছে মিয়া সাহেব দিয়েছে মিয়া সাহেব চা পানি খেলে 100 টাকা দিয়ে দিছে করছে কে জাকির তুই চিন্তা করিস না যাবো তোমার পরে আমার মা তার কোর্টে জানে পরের দিন আমি আইলাম তো তখন আমার কোর্টে এলে আমার কাছে পুরোটা লজ্জা লাগতো ভাই অনেকটা লজ্জা লাগতো যে লজ্জা মনে করেন আমি মানে আমি কল্পনা করি যে আমার পায়ে ডান্ডা বেরি আমার হাতে হ্যান্ডকাপ আমার কোমরে রশি আমার বোন অধিকার থেকে আমার টাকা দেখবো আমার ছোট বোন দেখবো প্লাস আমার ছোট ভাই আমার এলাকার অনেক মানুষ আমার দেখে মানে আমার কাছে একটা খুব লজ্জা এবং খুব খারাপ লাগা তখন আল্লাহ কাল্লা মাটি ফাঁক করে না ভিতরে যাবো গা আজকে আমার এই নীতি এই দুর্নীতি আমার কেন আজকে আছে এই বড় ভাইয়ের কথা রাখতে গিয়া এটাই পরিণীতি তাকে এরকম করে গেল রাইডেট উঠলো তো রাইডেটের মধ্যে স্টার্ট আমার বিচার শুরু রাইডেট শুরু তো আমার উকিল প্রায় অনেক ইংলিশ কথা তো আমি বুঝি না, তো ও সরকার পক্ষে উকিলে পুরা পুরা গ্যাঞ্চে নিয়ে নিছে আমার উকিল পুরোপুরি মানে গিয়ারে চেয়ার চুয়ার বাইরা বুড়াইয়া ইংলিশ বেশি কুয়া তো মহামান্য আদালত এই যে পাইপ গান এটা একটা জিআই পাইপ, এটা আপনার ঘরের বাড়িতে টিপ কলের মধ্যে লাগানো আছে স্যার, এটা নাকি পাইপ গান, এটা নাকি অস্ত্র মহামান্য আদালত, এটা জিআই পাইপ, এটা ওই যে দারোগা যে একটা বানানো গেম এবং রেজা সুলতানের থেকে টাকা খায় জিনিসটা করছে মহামান্য আদালত। আমি কোনো কিছু করতে চাই না, কিছু কথা বলতে চাই না, আমার এই কেস খারিজ হয়ে আছে অনেকদিন আগে, যেহেতু 300 কত দিন পরে আপনার যশপুরে কেস যদি বিচার না করে এটা খারিজ হয়ে যায়গা, এটা আগে এটা লয় ছিল এখন এই এটা আছে কিনা আমি জানি না। তো জজে আমার দিকে তাকা রয়েছে, তখন আমার 5 বছর 3 মাসের দাঁড়িয়ে ভাই আমি দাঁড়িয়ে ফালিনি, আমি এত বড় বড়
দাঁড়িয়ে।
যাই হোক, আমার পিপি জিজ্ঞাসা করে মোহাম্মদ জাকির হোসেন পাঞ্চিং বাবু আপনার কিছু বলা থাকলে স্যার আপনাকে অনুমতি দিচ্ছে আপনি বলতে পারেন, আমি তখন হাত জোর করে তো কাঠগড়া দাঁড়াইতে হয়, হাত জোর করে আমি বললাম মোহাম্মদ আদালত আমার কোনো কিছু বলার নাই, আমি জুতা ব্যস্তাম গুলিস্তানে, আমি তাদের এখানে ফুটপাতে আমার থেকে টাকা চাই, তো মানে তখন আমি একটা চিঠি মানে একটা মিত্র সাথে জশবের সামনে যে আমাকে টাকা দিতে আমি দিতাম না, বললে আমার আমি একটু রাগারাগি করতাম, আমার মায়ের দুঃখ করে এই জিনিস করছে মহামান্য আদালত, আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। তো এই কথা কর পর মানে প্রায় 5-7 মিনিট জশ আমার দিকে মানে তাকে এইভাবে কলমটা নিয়ে মানে খুব মানে অন্য মতন আমার চোখ দিয়ে আমার পানি পড়তেছে, তখন তখন আমার চোখ কিন্তু এটা অনেকটা ফ্রেশ মতন ছিল এটা আমার, আর এটা তো আল্লাহর রহমতে তখন মোটর অনেকটাই ভালো একদম ভালো মানে আমি কাজ করে চলি এই অবস্থা। তো যাই হোক, আল্লাহর কি মেহরবান আমার উপরে, আল্লাহ অশেষ মেহরবান করলো আমার উপরে, আমি খালাস পেয়ে গেলাম গাবিয়া 5 বছর 3 মাস পর মানে একদম খালাস, আমি আমি খালাস পাওয়ার পর আমার ওইখান থেকে কোরের থেকে যশকোর থেকে আনলো গারতে, ওইখান থেকে আমাকে পাঠা দিল কেন্দ্রীয় কারাগার, কেন্দ্রীয় কারাগার পাঠা দিল যে আমার নামে আরো কোন মামলা বা কোন একটা রিপোর্ট আছে কিনা। ও এর মধ্যে একটা কথা, যে মার্ডার কেস যে আমি একটা কেসে স্টানে পেল্ডিং এ, এটা কিন্তু ওই যে আমার ওই কেস চলার কালানে এটা MBMB খালাস হয়ে গেছে, এটা যেটা দাম আপনাকে দারোগা থানা ওরা জাস্টিফাই করে আসামি পাইছে, আসামি পাইছে, তো এটা আমার 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 বলে না প্রায় 250 জনের নাম কাটা হয়েছে তখন।
আচ্ছা আচ্ছা,
তো গেল, তো আমি জেলখানা গেলাম, জেলখানা যাওয়ার পর আমার জেলার সব ডাকলো যা খেয়ে অনেকদিন খাটলা, মানে আমার ওখানে তো আমি কোনো মারামারি কোনো কিছু করতাম, জেলখানা মারামারি করলে আবার একটু বেদরাকোট এবং তাদের শাস্তিও আছে জেলখানার ভিতরে, তো আমি এসব করতাম না, আমার খুব জেলার সাহেব এবং DIG প্রত্যেক সপ্তাহে তো দেখতে ছিল দিতাম, খুব ভালো জানতো আমার। তো এইভাবে কুড়া যাকে মানে আমার একটা ভয় দিয়ে দিল, যাকে তোর নামে তো একটা পেল্ডিং এ পড়ছে, মানে তখন আমি জেলার রুমের মধ্যে আমি ওইখান থেকে মানে বসার মধ্যে আমি আমি নিচে মানে লগড়া গেলাম, আমি যে আমার উপর পাহাড় ভাঙ্গা পড়ে গেল, এটা কি কয় 5 বছর 3 মাস পর আমি মাটি পাড়া দেবো, ওদিকে আমার বাবা গেড়েতে খবর পাঠাতেছে আহে নাকে আহে নাকে, পরে জেলার কোনো না না তোর সাথে ফাইজলামি করলাম, কি আর আসিস না ভাই, তুই আসিস না, ভালো হওয়ার চেষ্টা করিস, খুব ভালো জেলার সব ভালো, 4:30 আমার ছাড়লো বেড়া দিয়ে আমার বাবা আমার দেখে মানে অনুমতন বুকে লো লো আমি তুমি আছো কে, সত্যি কথা বলতে কি ভাই তখন আমার মানে একটু মত ই করতো মত খেত, তারপর মুখে আমি কই মানে তুমি থেকে আপনি গেছি আমি আপনি এটা খেলেন, বেটা তুই তো নাই কি করুম, তুই নাই আমি কি করবো আমার ঘর খালি আর তোর কাটা কইছে এইগুলা করতে, তুই চলায় মানে মিশে না মানে অনেকজনের নাম নাম লয়ে আলোছে যে এটা করো মরো এটা করো, আমার কাছে ঠিক আছে আপনি চলেন আন রেস্কে উঠেন, রেস্কে উঠছি বাড়িতে আমি ঢুকে নিয়ে আব্বারে পাঠা দিছি যে আপনি যান মারে কেন আমি একটু পরে আইতেছি আমি চুল চুল ফালামো, তখন আমার একটা নেগেটিভ মাইন্ড ঢুকে আসে জেলখানা গেটের থেকে বেরিয়ে যে আমি ওই যে আমাকে যারা মার দূর করছে আমি ও ঘরে একটা কিছু করে ফেলাম, যে অ্যাকচুয়ালি তো ভাই সত্যি কথা এটা আমি তো ওই মার্ডারে জড়িত না বা মার্ডারের লাস্ট আনার টাইমে আমার হয় একটু অপরাধ আমি তাদের লাস্ট আনার টাইমে একটু উশৃঙ্খল করছি, কিন্তু এটা তো আমি মনে করি লাস্ট টাইম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে তো আমাদের আসতে দিয়ে দিতেছে না, তো যাই হোক মাইলো তখন দুধে গোসল করাইতেছে আমার দুধে গোসল করায় আমি হা মা মা আমি আইতাছি, কি রে তোরা তো চাষের মতন দেখা যায় তোর বাপের তো দাঁড়িয়ে বড় আমি হা মা হাইসা দিছি, বেড়ে গেছি গা বেড়ে গিয়ে আমি মনে করেন তখন একটা জিনিস আমি একটা রেডি করি আনন্দবাজার থেকে, এই আনন্দবাজার থেকে একটা জিনিস রেডি করে ভুইয়া কুদ্দুস করে নাম মারা গেছে কুদ্দুস কুদ্দুস তুই আছো, আমি হা আমি আয় বলছি চল ওরা সিস্টেম করে দেবো, আমি কে লাগবো না আমার জিনিস দিতে আগে আমার
কি জিনিস এটা
মানে পিস্তল,
আবার আপনি পিস্তল নিচ্ছেন?
হ্যাঁ মানে আমার তখন
এত দিন পরে জেল খেটে জেল থেকে ছাড়া পাওয়ার পর আপনি আবারও সেই কাজে যাচ্ছেন,
কারণ আছে তো ওখানে আমার জেলখানার মধ্যে আমারে ইদি আছে ঠেট দইতাছে, তো
ওকে
জেলখানার মধ্যে ঠেট দই, তুই যেদিন যাবি পাঞ্চিং বাবু তোরে গুলিস্তানের মধ্যে পাইলে তোরে ওই তো চাপাটটা উঠেছিলাম না তারপরে আর সময় পাবি না। আমি ওরে মানে কইলাম, সুলতান সুলতান তুই আজকের পর থেকে তোর জিন্দগি সাধন করে ফেলাবি, তুই আমার সামনে খারাপ পারবি না। আর যেদিন তুই আমার সামনে খারাপ হয় তুই ডেট, নাহলে আমি ডেট। মানে এর আগে আর পেয়ে দিলাম আমি এতদিনকার দাড়ি মোসমোস সব ফালা দিয়ে চুল চলে এসে, মানে তখন ওই জায়গায় আমার কেউ চিন্তাছে না, এই অবস্থা। তো যাও সেন্টু আর পাইতাছি না, যেটা মেন আমার পিছিয়ে দেওয়া ধরছিল, আরে পাইতাছি না, আরে পাই না। ওই আবার কেমে কেমে জিনিস শিলুডুলা থেকে জানছি আজকে বাবু বাইরে আছে গা, তো আর অনেকজনে ইস্টানে যাওয়া বন্ধ করে দিছে, যে আমি যে কোনটা ইস্টান যাবো ইস্টান আমার বাড়ি থেকে 7-8 মিনিট লাগে গেতে হাইটা ওইখান থেকে। তো এইভাবে যা এরম গেলাম গেলাম। তো একদিন মামা আমার ঘরে বসা বুঝেলো, দেখ বাবা আমরা গরিব মানুষ, আমি ওটা মানে না, দেখ তুই দিতে আসলি বাবা, আমরাই করছি যা করার, আমরাই এইরকম অনেক যা কষ্ট করে করছি, না খায়া খায়া তোরা আনছি, এই যে তুই বোমে অ্যাক্সিডেন্ট হইলি এত, মানে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু গুলো বাবা। আমি কেন আমার ঠিক আছে আজকে তো ভালো যা মাথা মাথা ছিয়া কথা, ঠিক আছে মা ভালো হয়। তো ভাই ভালো হয় গেলাম, চলতাছি চলতাছি এর মধ্যে আমি কাজে ঢুকে গেলাম গাবা। ওই যে আমার পুরানা মহাজন, ওই বাবু কাম কর, আমি তো কাম করুম না ভাই, কাম কর, কয়া কয়া কামে বললাম। কামে বলার পরে এইভাবে এইভাবে আপনার গা প্রায় অনেকদিন জায়গা, তার মধ্যে আমার একটা সম্পর্ক হয় আমার জেঠাতো বোনের সাথে, মানে ওই আমার চায় আমি ওরে চাই না, মানে আবার আমি জানি না যে ওই আমার চায়। তো তখন ওই আর ভাবি কয়ে আমি ছোট করলাম রূপে আমার একটা ফ্লো, তখন ভাবি আমার পটা পটায় মানে একটা ই করে বলেছে, আবার চিন্তা করি তখন তো আমার সাথে আমার আগের যে যারা আমি মন তুলে যেতাম ওই একটা ছাড়া ছুট্ট হয়ে গেছে। তো ওকে আমি আর ই করুন অ্যাকসেপ্ট করি, মা করলাম, করার পর পরে 7-8 বছর চললো। তো এর মধ্যে আমি চাই ওদের বাসা প্রত্যেক সপ্তাহে নারায়ণগঞ্জ, এটা নারায়ণগঞ্জ 2 নম্বর বাবুরাই, আমি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক কাজ শেষের পর আমি যাই, যা বাপ আমার সাথে কথাবার্তি, আর বাপ মা আমার গোষ্ঠী এবং ওর 14 গোষ্ঠীর সবটাই জানে, আমরা মানে বিয়া হইব বিয়াম হইব এটা কোনো মিস নাই। তো এরকম করে আর একবার ইতের মধ্যে আমি জামার টাকা দিলাম, তখন টেলারিং কাজ করে, আবার টেলারিং কাজ জানে। তো খুব সুন্দর একটা কাপড় কিনছে, এস কালারের মধ্যে আপনার দামি কাপড়, আপনার 350 টাকা গজ কাপড়টা এটা। তো কিনার পর আমি টাকা দিছিলাম, ওই টাকাটার দিয়ে কাপড় কিনা, তখন আইসা আমি কাজ কাম করতে করতে আমার বাড়িতে আবার আমি কারখানা দিয়ে দিলাম ভাই।
মানে আপনি ওই জগৎ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন?
হ্যাঁ, সরানি সে ভাই আমার কাছে পছন্দ লাগে না সত্যি কথা, যেটা আমার মানে অনেক 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 জনের কথা পাতি শুনে আমি দেখে একে আমি যারা খুব মনে থেকে পছন্দ কথা মরাজ সুরাজ ইতিহাসে এবং সুরা গেছে গা। তো এইভাবে চিন্তা করে আর ওই যে আমার জানা পরে ওই আমার একটা ই করতেছে জায়গা আমার ভালো গেল। তো আর আমি টাকা পয়সা দিলাম, সুদ বানাইলো রোজা মধ্যে, তো আর ঈদ আমি ঈদ দিলাম, ঈদের দিন আমি গেলাম নামাজ পড়া, যাওয়ার পর অর্ডার করলাম, হর মা করলো কি আইছ, আমার চিঠি লাগে ব সালাম সালাম দিছি, কিল্লি গাইছ, আমি কিল্লি গাইছি, আমি না দিল যে ওই 2-3 দিন থাকবো আমার বাড়িতে, তো আর যে গেলে তুই থাকবি কহ কয় ঠিক আছে। আমার ভাবির কোন ভাবি জায়গা, তো ভাবি আমার একটু সত্যি ভাই কিছু করো করো না, আমি ধরে মিয়া কি কর তুমি, ভাবিল খুব ভালো ফ্রি আর কি। তো যাই হোক, ঈদে এরকম থাকা সারাদিন পার করলাম, পার্কেট পুকুর ঘোরার পর বাড়িতে এসি, বাড়িতে আসার পর মনে করেন ওই যে আমার কারখানা যে বললাম কারখানা দিছি, আমি থাইল্যান্ডের মাল নকল বানাই স্যান্ডেল, আপনার থাইল্যান্ড করে বিক্রি হয় কেটু মাল আর কি। তো ওটা আপনার আমি করে মোটামুটি 1700 টাকা পুঁজিতে আমি 95,000 টাকা করছি ভাই 6 মাসে, এক ডজন মালে আপনার গা খরচ হয় 1300 টাকা, এটা বিক্রি হয় 2800 টাকা, এক ডজন মালে খরচ হয় আপনার গা 2200-2250 টাকা, ওই মাল বিক্রি হয় আপনার গা 4800 টাকা। আর এই মাল খুব কম মানুষ মানে ঢাকা সরা বানিতে পারে না, মানে ফিনিশিংটা আসে না ওতে, ফিনিশিংটা আসে না, সেটা আমি বানাই যাক এরকম কথাতে। ওই যে আমার ভাই বলছিলাম যে রানীর সাথে আমার একটা সম্পর্ক, ওই যে আমার কাটিং পেপারটা যে ছেলেটা দেখাইছিল ওর মায়ের, ওর আমার কাখানে আমাদেরকে চোখ পড়ে গেল গা, যে বাবু এই অল্প দিনে এত উঠা গেল উপরে। তো ঈদের দিন আমরা দুজন ঘুমাই ঘুমাই মানে আমার কাখানার মধ্যে ঘুমাই, তখন একটু মানে একটু অন্য মতন কথাবার্তি মানে ভালো কথাবার্তি চলতেছে, মানে খুব সুন্দর মানে খুব আনন্দ কথাবার্তি চলতেছে, তার মধ্যে মানে একটা ইয়ে গেল এরকম একটা অন্য মতন একটা মানে ইয়া পড়লাম, মানে মানে যেটা বলে মানে একটা মানে হ্যাঁ হ্যাঁ মানে মহব্বতের মধ্যে মানে এমন একটা সিস্টেম আছে যে আরো কিছু প্রয়োজন আছে বা আমারও প্রয়োজন আছে, মানে দুজনে মানে ইয়ে গেল মানে ওর 40% আমার 60%, আমার কাহানার মধ্যে তো আর কেউ নেই, পিছনে আমার আম্মা থাকে, তখন আমার ফ্যামিলি ছোট আর কি। তো আমি আসলে যাই ই করে ফেলে, করার পর ওই করলো ঠিক হলো, আমি কই আমার দোষটা তো তুমি আমার সুযোগ দিছো বা আমার ইচ্ছা ছিল, যাও অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে গা, বিয়ে শাদী করুন তো তোমার তো করুন, আর তুমি তো আমার সাথে বিয়ে হবে এটা সত্যি,
মানে আমি বিয়ের আগে এক ধরনের শারীরিক সম্পর্কে গেলাম তাই তো,
মানে এটা দুজনের ইচ্ছা
ভাবে ইচ্ছাতেই হয়েছে। আপনি মেয়েটিকে কি বিয়ে করেছিলেন আপনি পরবর্তীতে?
হ্যাঁ,
এই মেয়েটিকে আপনি বিয়ে করেছেন?
আমার সাথে এখানে কথা আছে ভাই।
জি বলেন।
হ্যাঁ, বিয়ে করি নাই।
আপনি বিয়ে করেন নাই? প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেলাম এখানে। আমরা ছোট্ট একটা বিরতির পর ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে জাকির হোসেন ওরফে পাঞ্চিং বাবু তার জীবনের সমস্ত অপরাধগুলি এখানে স্বীকার করছেন এবং তার শেষ পরিণতি কি হয়েছে ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা সেই পার্টিতে নক করতে চাই। আপনারা যদি আপনাদের জীবনের অপরাধগুলো নিয়ে, ভুলগুলো নিয়ে লাখো মানুষের সামনে কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, কারণ কোন অপরাধী আসলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে না। সে হতে পারে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক কিংবা ডলারের মালিক, যাই হোক না কেন শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হয়। কিংবা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা যে বিবেকটা দিয়ে দিয়েছেন, যদি কারো কাছে ধরা না পড়ে তো বিবেকের কাছে যখন ধরা পড়ে সেখানে যে পরাজয় এবং যে শাস্তি, সেই শাস্তির ভয়াবহতা তীব্র থেকে তীব্রতর। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনি যদি আসতে চান আমাদের জেবিএসবিতে আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত একটা, সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আমি স্পেশালি থ্যাংকস জানাতে চাই আরজে রাজুকে, ধন্যবাদ জানাতে চাই আমার আরেক টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জুকে এবং সর্বোপরি আজকে যিনি জেবিএসবিতে আছেন, লাখো শ্রোতা যারা এই মুহূর্তে শুনছেন সবাইকে এবং আপনাদের সবার ওই কান্তিক প্রচেষ্টায় আপনারা শুনে থাকেন প্রতি রবিবার রাত 11:20 এ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমরা বলে থাকি বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। এবং প্রিয় শ্রোতা, আমরা ফিরতে চাই আবারও পাঞ্চিং বাবুর কাছে। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন আরো একটি অনুষ্ঠান আমার প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 এ হ্যালো 8920 এবং প্রতি বৃহস্পতিবার রাত 11:20 এ প্রচারিত হয় বাংলাদেশের প্রথম হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান ডর। ওকে, আমরা ফিরে যাচ্ছি আবারও পাঞ্চিং বাবু আপনার কাছে।
তারপর আমি ঈদের মধ্যে যাই, করার পর বাসা দিয়ে আসি বিকালে। দেওয়ার পর অনেকদিন ভালো চলে, চলার পর আমার প্রায় 6-7 মাস পর একদিন আমার কাছে আসে আয়সা। মানে তখন মানে তার ইচ্ছাতে আমার সাথে একটা মেয়ে, একটা ছেলের কিভাবে কাবু করতে হয় এটা তো একটা মেয়েদের জানা আছে। তুই আমাকে মানে এভাবেই করতেছে তা আমার কাকারে আমি তো পারতাসি না। তো তারপরও কিছুটা আর মনি করার জন্য আমি ব্যাক সাইডে কাহানা আছে খালি জায়গা মেয়ের সাথে ঠিক করে, তা আমি বললাম যে না তুমি যাও নিচে, আমি আমার কারখানা বা আমি কাজ করি আমার ব্যবসার জায়গা এটা হইব না। তা আমার রাগারাগি করে যাইছে। আর পর মনে করেন আরেকটা ছেলে ওর সাথে যে ভালোবাসা যে আছে আমি আর জানি না নারায়ণগঞ্জ আমাদের। তো একদিন শুনি তার বিয়ে গেছে গা, তা আমি মানে মাইন্ড খারাপ দিয়ে আছে যে গেছে কারণ আমার তো ভাগ্য ভালো না। তো একদিন গেলাম ওর বাড়িতে নারায়ণগঞ্জ, আমার এক ফ্রেন্ড রইল। তো ওই দেখা চুপচাপ আমার চোখে দেখে তাকা দিয়েছে, আমার একটু রাগ উঠলো, আমার চোখটা লাল হয়ে গেছে গরম। তো ওই কাহিনা আমার ভাই গেছি, তো বাড়ি যাওয়ার আগে ওর হাজবেন্ড যে ঘরে আমি জানি না, তো যেরকম ঘরে ঢুকার আগে বারিন্দা ওখানে আমার পায়া ধরা ফেলেছে
মেয়েটা।
হ্যাঁ, নাই দে যে আপনি আমার আগে তো মানে আছিলাম আমার জ্যাঠাতো ভাই, তাছাড়া আপনার সাথে আমার সাথে এতদিন এই সম্পর্ক হয়েছে ভাই, আপনার লোক ঈদের দিনের থেকে মানে পন্ধুক যা হয়েছে ভাই, আমার আল্লাহর হস্তে মাফ করে দেন, আমার ভুলে আছে গা, আমি আপনার থেকে মাফ চাই, আমার কিছু কয়েন না আপনি বা অনেক কিছু জানবার দিন না। আমি আমার ঘরে ডাকে ওর স্বামী, স্বামী শুনছি আমি আর জ্যাঠাতো ভাই ভাই আসেন। তো আরে আমি চিনি, দেখে আমি চিনে এসে করি একটু ফ্যান্সি রিল গেছে
এই ছেলেটা।
হ্যাঁ, আর আমার একটু পরিবার আছে, এগুলো তৃতীয় পরিবার। তো যা এবার গেল, তো আমি আইসা পড়লাম, যা মাফ করে দিলাম, আমি আইসা বললাম পর এরকম কাজকাম করি। তখন অনেক মনটা খারাপ হলো, ওখান থেকে একটা আপনাকে পোস্ট করার আছে নারায়ণগঞ্জ টান বাজার করে, ওইখানে আমি ওই আমার হলের বাইরে রাখি, কোন খারাপ সিগারেট ওখানে ওই। তা আমি ওখানে গিয়ে আমি মানে একটু ড্রিঙ্কস করি, ওখানে সবই পাওয়া যায় মানে সবকিছুই, ওইখানে খাওয়া খেয়ে মানে মনটা ভালো লাগে না। তখন করাতেও গাড়ি চলে 8 টাকা ভাড়া, গুলিস্তান 2 টাকা, বিশ্ব রুট 2 ঘরের রুট হয়নি। তো গেলাম এলাম, আয়া মানে আমার মাকে কিছু আমার কিছু আনে কিছু আনে, তোমার আত্মীয় স্বজন অনেক ভালো অনেক ভালো কথা কইবা না আমার লাগে। তো এরকম করতে করতে প্রায় আপনার অনেকদিন যায়, অনেকদিন কয়েক বছর যায় গা, কয়েক বছর যাওয়ার পর আমার ছোট বোনের আছে নাগিনা ফারজানা ফ্যান্সি বা তাইবা আমার ভাগ্নিয়ারা কয় ভাই তুমি কি বিয়া করবো না, বিয়া করুম ভাই কারে বিয়া করুম, ছোট টিকা বানাইলাম আরেকজনের কাছে গেল, পাদের মাপ ছিল মাপ করে দিলাম, নিজের টিকা যারে ছিলাম পাইলাম না, আমি ভাই বিয়া করুম না, আর আমি যদি বিয়া করি রানীর মতন একটা মেয়া দিয়ে কবে আমি দিব, আমার ছোট বোন আমার করলো। তখন গেল আমার ছোট বোন ওই যে আমার যে বোনটা জেঠাতো বোন ওদের দেশে নেত্রকোনা আর মার সাথে বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে এই যে আমার এই যারে বিয়ে করছি অরে পছন্দ করলো, তার বয়স একটু অনেকটাই কম মানে আপনার 14 বছর তখন, তার তারা নিয়ে আসে, নিয়ে আসার পর এক সপ্তাহ পর আমার লগে দেখা করে, আমার দেখায় আমি দেখি মানে তারে দেখে আমার খুব পছন্দ, বলতে পছন্দ আমার রানীর যে জিনিসটা ছিল যে তার চোখটা মানে এই জিনিসটা তার সাথে একটা 100% মানে সেম সেম মানে আমার কাছে লাগলো যে না যাক আমি যদি একটারে হারিয়েছি একটারে পাইছি। তো আর আমি করলাম যে লুডু শুলেছে, আমি টাকা দিয়েছিলাম যে আমার ভাবিকে পাকেতে, আমার পছন্দ হয়েছে তোমার কহ আমি দেখো কহ আমি দেখো, আমি করলাম আগে খারাপ আসিলাম খারাপ গুন্ডা আমি করলাম মানুষ খারাপ, তখন আমার হাত দেখালাম দেখো আমি করলাম মানে আমার মনে হয় আমার চোখটা একটু বেঁকা বসন্ত মুখে দেখ মানে অনেক কথা খুশি সব কিছু থাক সব কিছু আপনার কাছে, আপনি মানুষ তো আপনি এখন কাজ করেন না, আমি কহ আমি আপনার কাছে দিয়ে বোন আপনার আমার পছন্দ হয়, আমি হ্যাঁ আমারও হয়। তো তখন আসলে গেট লাগানো ছিল, তখন আর আমি একটা মানে অল লাইফে মানে ফার্স্ট একটা আমি আর একটা কিস করে ফেলাই আর কি ওখানে আমি, এটা আমার ভাগ দিয়ে দেখানে আমার একটা হাসাহাসি করে দূরের থেকে জানলাতে না দেখা পালা যাই গেছে। তো এটা আপনার বাপ মা জানছে যে পছন্দ দুজন হয়েছে, তো বাপ মা আইসা দেশের থেকে আইসা তখন ওদের দেশে আপনার খেতে খোলার সময় ধানের কাইছে, ওরা পানি দিতে পারতেছে না, যখন আবার ঢাকা বিয়া দিয়ে দিব আমার সাথে, তো বিয়া দিয়ে দেবো আমার দেখ আমার দেখলে গেলাম শ্বশুর এলো শাশুড়ি এলো মামা শ্বশুর এলো দেখলো কথাবার্তি করলাম, তো ওরা কইলো বাবা মামা মেরে দিয়েছে, আমি কই জি আমার আপনাদের পছন্দ হয়েছে, তখন তো আমি চশমা পরি না, তখন তো আমার চোখ বললাম কাজ করি সব আমাকে দেখানা আমার দেখতেছেন আমি যাচ্ছি তাই যদি পছন্দ হয় বিয়া দিবেন আর নাহলে এখনই আপনারা আমার বলে দিতে পারেন, কেনা বাবা আমাকে পছন্দ হয়েছে আমরা বিয়া দিবো যেহেতু তুমি আমার বোনের দেওয়ারের ছেলে, এরকম করে দুদিনে দিনে বিয়ে হয়ে গেল ভাই। তো বিয়ে হয়ে গেল বিয়ে পর আমার 2000 টাকা দিয়েছে আমার মার্কেটিং করার জন্য আমার শ্বশুর, তার মধ্যে আমার ছোট বোন আমার নানির থেকে আবদার করছিল আর কি যে নানি বাবুর বিয়ে আমাদের শাড়ি দিবা ভাইয়ের কাছে ঠিক আছে, তা আমার নানিরা মিরপুর থাকে আর বানারস একটা শাড়ি দিছে যে ঠিক আছে তুই খরচার টাকা দিস আর কিছু লাগবে না, তা আমার ছোট বোন 4000 না 4200 টাকা দিয়েছিল একটা শাড়ি, ওইটা আপনাকে কিনতে গেলে যে কোনো মানুষ 8000-8500 টাকা পরে বানারসি শাড়ি। তো যা মার্কেটিং মার্কেটিং করলো আমার ছোট বোন সবকিছু করলো করে আমরা হলুদ আমার হলুদের দিন আমার সব বোনেরা তো আছে, তো আমার মা আর আমার এই বড় বোন মানে বড় বোন বললাম যে ভাই তুই কি যাবি না কোনো কথা কয় না, তো আমি ঠিক আছে বুঝে গেছি যে মা আমি তোর মাই আগে পাঠাইছি আমার ভাগ্নিকে অগজে বাদে আমার বাবা, আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং অনেক বিয়া আমি করাইছি বা করছি এবার দেখছি যাওয়ার সময় চলন যখন যায় একটা ছেলে শেরওয়ানি পিন্দা তার ভিতরে একটা খুব বড় একটা আশা থাকে যেটা নাকি সারা পৃথিবী মুসলমান ছেলেদের একটা আশা থাকে, তার মা তার মাথায় একটা তেল দেওয়া দোয়া দিয়ে দিব। তো এই জিনিসটার আশা আমি প্রায় 15 মিনিট খারাইছি মারে কই মা আমি ওই বার যা তো কাপড় ছিল কিন্তু মা চল গেল না, আমি যখন জানি তো আমার একটা মাথা তেল দিয়ে একটা দোয়া দিয়ে দিবো আমার হিসাবে, তো এটা করলো না, তো আমি ঘরের থেকে বিস্ফোরণ নামলে বেড়া গেলাম, তা আমার সামনে আমার চাচি আছে ওই কইল বাবু এদিকা, তাই আমার মাথা তেল দিয়ে দিল যা বাবা আল্লাহ নামলে যা বিয়া করে আয় যা, গেলাম চলন চলন লয়ে গেলাম গা বিয়া করতে গেলাম, জানার পর ওই নারায়ণগঞ্জ গেলাম, যার পর থাকলাম উঠলাম আমরা জয়মাই বরযাত্রী কাজে আসলো কাজে এসে এখন আমার নামনুম সব, তখন আমার বয়স দিয়েছিলাম 32 বছর আর কি, আর আমার পরিবার তার নাম রুনা আমি তাকে আর কি রনি করে রাখতাম বিয়ের তিন দিকে রনি করে রাখতাম, তার নাম আর বয়স দিলাম 18 বছর 2 মাস, তো আমার কাগজপত্র লেখা গিয়ে যখন কাজী মেয়ের কাছে গেছে এখন মানে অর্থ মানে শরীর দেখা এখন বুঝে আসে যে তো 18 বছর 2 মাসের মেয়ে না কাজী বিয়া করাইব না, মহামস্কিল কাজী বিয়া করাইব মানে মানে আমার লোকের যে চেয়ারজন তোকে মামু তুই চিন্তা করিস না, আমাদের আমার বন্ধু ছিল শামহল্লা দিলু ভাই একটা ছোট ভাই বাপন আর এই যে আমার মানে বাইকনগর আমার মাম্মা দোষ করে ঢাকার মানুষ তুই ছিল মামু তুই চিন্তা করিস কাজে কেমবে কি করতে জানা বাবা মানে ফিকার আলম আস্ত ফুফা দেখ মানে বগলতলা ধরে লিয়া পড়ে ভাই নিজেরা নিজের একটা আত্মীয় স্বজনের বিয়া আপনার সমস্যা কি আপনার টাকা কিছু বাড়া দেবো লাগে কিছু বাড়া দেবো কয়া কয়ে হ্যাঁ আমার বিয়া গেল বিয়া করে আমি পড়লাম গাড়ি দিয়া মাইকো নিয়ে গেছিলাম, তা আসার পর বাড়িতে ঢুকলাম তো বাড়িতে ঢোকার পর আমার বাসুগর আমার ছোট বোনের সাজেছে, সে খুব সুন্দর করে আমার রুমে পার্টিশন দেওয়া, তো আমার ওই সাইডের রুমে ফুল ফুল দিয়ে সাজেছে। আমি যা বাসু করি ওই যে আমার জ্যাঠাতো বোন যেটা আমার সাথে করলো ওই ছেলের সাথে বিয়া হলো, তুই আমার কয়েকদিনকে আমারে যে বাবু ভাই আমি তো আপনার দেওয়া পাই নাই, আমার একটা মামা তো বোন দিলাম মনে করেন আমি। আমি কই হ্যাঁ হ্যাঁ তুমি তো কালকে মেহেন্দি লাগা দিছো তো তুমি না, মানে ওরা আমি একটু টিকটারি গলাম ওর সাথে করার পরে বুঝাচ্ছে যে আমি ওর কখনো মন খারাপ। তো গেছে গেছে এক যাক রাতটা আল্লাহর রহমত মোটামুটি খুব খুব মানে মহাসুখে বলতে যেটা মানে বাসুরাতের হয় এটাই আমরা খুব আনন্দিত ভাবে পার করছি। আমি একটা পার করার পর ওই গেছে আমার ছোট বোন এবার সকালে, তো আমি ঘুমারিছি ঘুমের তুইটা যে কথাটা বলবো ভাই আমার মা যে তুই বিয়া করছ এখন ঘর ঘুর ঠিক করতে বা একটা ঘর লিয়া থাক আমরা এখানে আছি, এটা মা কইব না বড় বোন কইব, এইখানে আমার বড় বোন কি করছে আরেকজন রে হাই করে লইছে যেটা আমার চাচি এটা আমার বাবার ছোট ভাইবো মানে একটু অন্য মত নেই আয়া এ তুমি বিয়া করছো কারে জিগায় বিয়া করছো তুমি কই থাকবো আমি কারে জিগায় আমি তারপরে বিয়ার দাও দেন আপনি কাটে আপনি কন এলাকা কে আমি জানি তার কথাবার্তি একটু অন্য মতন আমি আপনি কন এলাকা কে আপনি কোনো কথা কইবেন না যা কইব মা কইব বা আমার বড় বোন কইব আপনি কইবেন না একটু তক্কর্তি করার পর এটা আমার বৌবাতের দিন এটা আবার ওদিনকে আমার বৌবাত আমি আমার ছোট বোনের ভাই জায়গা অনেক মানে মাথা গরম আছে আমার ফুল ফুলও ছিঁড়া ফালাইছি খাটের ছিঁড়া ফালানোর পর আমি যাই যাওয়ানোর পর আমার ছোট বোন আমার মন একটু খারাপ, তো মন খারাপ মধ্যে কাপড় চোপড় একটু ভালো মতন পরের ভান একটু তারপর বুঝে আছে যে মন খারাপ কিছু ভাই আমি কি ব্যাপার এই ব্যাপার আনারে মা এই কথা কইছে ওই কইছে খুব ওর কথা কি আছে আমি তো তোর বোনে আর ফিট করে লইছে আমার করার জন্য যাক এরকম গেল ভাই আল্লাহর রহমত মোটামুটি খুব ভালোই চলতেছে আপনার এইভাবে চলতে চলতে খুব সুন্দর আমাদের সংসার চলতেছে আমার মার সাথে একসাথে মিলে তো আমরা ফ্যামিলি মানে খাওয়া দাওয়া তো আপনার আমিও টাকা দেই আমার ছোট বাবা টাকা দেয় দিয়ে সংসার ভালো চলে তিন মাসের মতন হয়ে গেছে। তো একদিন আমার কয় দেশে যাম অনেকদিন হয়ে আছি গা অবশ্য আমি বিয়ার অনেক আগে ওরা ডাকানছি ডাকার সিস্টেম বোঝানোর জন্য, তো এর মধ্যে ওই যে ওই 14 বছরের মেয়ে ওরা বোঝা গেছে ওই 18 বছরের মেয়ে হয়ে গেছে গা লিয়ে গেলাম দেশে যার পর দেশে এমন জায়গাতে আছে আমার ছোট বোন বলে যে ভাই আপনি গাড়িতে উঠবেন নামবেন লঞ্চ উঠবেন নামবেন ভৈরবের থেকে লঞ্চে উঠছি ঢাকা থেকে ভৈরব গেছি ভৈরবের থেকে লঞ্চ ছাড়ে এটা নেত্রকোনা এটা হলো আপনাকে ইন্ডিয়ার কাছাকাছি পরে নেত্রকোনা, তো গেলাম খুব ওইখানে যে লঞ্চ ঘাটে অনেকজন আছে তো দুলাবে দুলাবে অনেক করলে আমি গ্রামের ভাষা বুঝতেছি না খুব কম যাওয়ার পর ওই থাকলাম খুব আপ্রাণ করলো আর এখানে রাত আত্মীয় স্বজন এসে তো আবার পর ওইখানকার নিয়ম হইলো ভাই জামাই গেলে ওই গ্রামের প্রতি মানুষের সাথে হাত মিলে মানে সালাম দিতে হবো আলা বা ওই মহিলা বা পুরুষ হোক বা যেই হোক, তো আমি তো এটা পারব না আমি কেন আম্মা আমার দিতে হইব না আবার একটা মোল্লা টুপি লাগাইতে হবে একটা নুমাল লাগতে হইব আমি ডাকার ফলে আমি পারব না তো কি আমি পারব না আমার এটা দরকার নেই আমার মিলানো দরকার কারো পরিচয় তো লাগবো না কেন বাবা যেতে হবো তো ঠিক আছে অনেকই করলো আমি টুপিও লাগাবো না নুমালও রাখবো না আর যে পাঞ্জাবি আমি এটা পিন্ধব না আমার যা ড্রেস আমি এটাই পিন্ধুম ঠিক আছে বাবা পিন্ধু গেলাম তো বেরলাম তখন গ্রামের নিয়ম পান নিতে হয় সুপারি নিতে হয় যে আমার টাকা দিয়া পান আর সুপারি নিলাম নেওয়ার পর গেতা সেই প্রত্যেক ঘরে আপনি এটা তোমার অমুক শাশুড়ি অমুক এ মানে পরিস্থিতি সালাম দিতেছি আমার হাত মিলে আমি আমি তো পারি না আমার লজ্জা লাগে আমার পাতাসি না তার মধ্যে ওইখানে আবার সালামি দিতেছে আমার কেউ 20 টাকা কেউ 10 টাকা বা কেউ 5 টাকা আমার সালামি দিতেছে যে যে বাড়িতে গেতাছি তো এরকম গেতে গেতে আমার ফুবু শাশুড়ি বাড়িতে গেলাম প্রায় 50টা বাড়ির পরে যাওয়ার পর ওইখানে আমার দুধ পানিতে ছিল আমার দুধ দিল দুধ দেওয়ার পর ওইখানে মনে করেন যে আমার ফুবু শাশুড়ি মানে এমন ভাবে একটা কথা কইছে আমি মানে খেয়াল করে আমি কলে ইচ্ছা করে খেয়াল করি যে এই কথাটা কইছে তো আমার পরিবার শুনলে খারাপ লাগবে মানে আমি চুপ লিয়া যে জামাই তো জামাই দু কানা লাগে জামাই রে তা কি বিয়া করাইছে মায়ের গ্রামের ভাষা আচ্ছা যাক তো আমি গেলাম রনি আমি চলো হ্যাঁ ফুবু কি কইছে তুমি মনে কষ্ট হলো ও বুঝা গেছে আমি কয় না না চলো চলো গ্রামে পুরো ঘুরে ঘুরে 2220 টাকা পেলাম পুরা গ্রামে আমি পুরাটা গ্রামে কে 20 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে 2220 টাকা পেলাম আমি তো আমার শ্বশুর কল বাজান শ্বশুর খুব ভালো মানুষ খুব ভালো তো আমার শ্বশুর আমার বোনের বাড়ি যাই মানে শ্বশুর আপনি করে কথা কই আমাকে আচ্ছা আব্বা যাবো আমি আমি আর হারে কিনে যে আমার এইভাবে কথা কইছে যাক পরের দিন গেলাম তো বড় ফুবু শাশুড়ি জামাই দু হুদা কানা কানা তো কানা স্যার আমাদের হুডা হুডা ইতা কি ইতা কি জামাই দিয়ে বিয়ে করা দিছে আমি না মানে মিষ্টি নিয়ে গেছিলাম তখন আমার শালির আমি চুক্তি মারছি আমি কই জুনা আমি কই ল একবার দিব না খিলাম না কি করলাম কি ল মিষ্টি বাক্স ল আর কিনে খিলাম হাফ কুয়া ওই লুছি আমি লয়া বাইরে আর থাকুম না ঘরে দুধ দিছে দুধ চুকিতে ফালা থিয়া আমি আর থাকুম না তার পোলা তো রাখা আমার দরকার নেই সম্মানে। আইসা ওখানে একজন বৃদ্ধ মহিলা ওর মেয়ে নাম হচ্ছে গরিব, এই মিষ্টি অর্ডার দিয়ে দিলাম আমি, আমি খান আপনারা বিতলামি করছে গেছে তো হার লগে ঝগাই লেগেছে, আমার জামাই যাই আছে তাই আছে, তোমার তো জামাই না, তো এইভাবে কইরা গেল আইলাম, দশ দিন রাখলাম, দশ দিন আমার রাখলো, রাখার পর আমি ঢাকায় পড়ুন আইবার দিব না ভাই, আমার বুঝাতে সেদিন খারাপ মানে গত নদী নদীতে আমার এতেইব ভৈরবের থেকে আমার আমার দেশের বাড়ি শ্বশুর বাড়ি গেলে বারো ঘন্টা লঞ্চে থাকতে আমার, তাইতে আমার নদী পথে আর নালে যদি গাড়ি দেয় তারপরে মদন দেয় নেত্রকোনা শহর দিয়া, তো এভাবে দিন বালা না যা আমি আজকে যাই না, আমি গেছে ঠিক আছে আমার কালকে যাবো না, তুই বাইশশো টাকা দিছে আমার এই টাকাটা আমি একদিনে মিষ্টি মুষ্টি কিনে ওই বাজারের থেকে আমার গোল্লা কয় মিষ্টিতে গোল্লা কয় মিষ্টি মুষ্টি কিনে ওকে সব খিলা মানে করে মানে পুরা প্রায় পনেরো ত্রিশটা বাড়ি রে ই করে ওর আমি দিয়ে দিছি, আমার তো এই টাকা দরকার নেই, আমার যোগ্য তাই বোধ আমার বিশ টাকা দেওয়ার কথা ছিল, তা আমার শ্বশুরই আমার কথা বাজান টেহা দিতে দেওয়ার কথা ছিল, আমরা ডান উঠেছি টেহাটা লই বাইন না, আমি শুনলাম বিশ হাজার টাকা আমার কি হইব, বিশ হাজার টাকা আমার কিছু হইব না, তা আমি বললাম যে এই টাকাটা দিয়ে আপনি রনির নামে খেত করা লন এখানে বছর বড় যা ধান উঠে আপনারাও লেন আমগরও কিছু দিয়েন, তো আমার শাশুড়ি অনেক খুব 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 খুশি হয়েছে গে যেতাম না আমার মানে ওইখানে আবার একটা সিস্টেম আছে আমার মানে এই জুতা খোর ঘরে জুতা খোর তোরা ডাহা যেতাম না থাকতাম না ডাহা ভালো কথা থাকো না যাও আমি আপসি ডাকা আগে আমি থাকি তো আমার ফোন করছে আহ ভাল লাগে না হ্যান তার মানে খুব ফুফা দেয় লিয়া গেছে, লিয়া যাওয়ার পর আমি থাকলাম, তো তখন আমার সালি আমার প্রতি একটা ইয়ে আছে গাকি আর ছোট বোন যার বোন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে যাওয়ার ইচ্ছা আমার সাথে বিয়া হইব, তখন আমার সালি মানে বউ বউ সাইজে ছবি ছবি উঠে অনেক কি মানে একটা রুমের মধ্যে অনেকক্ষণ আম করে দিছে, তো তখন আমার সালি রেখেলাম যে দেখ বোন কিছু মনে করিস না আমরা ঢাকার মানুষ ঢাকার নিয়ম আছে সালি মানে ছোট বোন এটা আমরা পারুম না কোনোতে পারুম না, যদি তোকে দেশে নিয়ম থাকতে থাকতে পারে আমার ঢাকা নাই বা আমার ধর্মেতে এটা নাই আমি পারুম না আমার মা পুরা দেবো কই আমি ওই দিনকে সাথে সাথে আমি ঢাকা ব্যাক এই যে আইছি আমি ভাই আয়া ওর পরে যে আমার চোখে ব্যাপারে আমি এলাস চেষ্টা করলাম, চেষ্টা করার পর আমার বন্ধু বান্ধবরা বললো যে দোস্ত আগেবার আছি আমরা, তো আগেবার আছি অপ্রসঙ্গে গেলাম জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল শ্যামলী, তো এখানে টিকিট টাকিট করে দুই সপ্তাহ আড়াই সপ্তাহ ভিতরে আমার অপারেশন ডেট দিল, তো অপারেশন ডেটের মধ্যে আমার এসিজি করছে চোখটা ফুল এসিজি করছে করার টাইমে করছে আপনি বললাম আপনি তিন ঘন্টা চোখে দেখতে পারবেন না আপনার সাথে কেউ আছে, আমি না স্যার আমি একা আছি, কেন আমি আমার এখন তো না অপারেশন সময় আসবে আচ্ছা ঠিক আছে আপনি তিন ঘন্টা দেখতে পাবেন বললো ভালো, তা আসলে তিন ঘন্টা না প্রায় দেড় ঘন্টা পর আমার চোখের আলো আবার পড়ছে যে এসিজি করার টাইমে অনেক পাওয়ার লেন্স দিয়ে করে, তো গেল আমার অপারেশন ডেট দিল পরের দিন, ওইখানে অবশ্য অপারেশন টাকা লাগে না ভাই, অপারেশন রুমে ওটিতে গেলাম তো অপারেশন চুপ কাটলো অপারেশন করলো ইঞ্জেকশন দিল, তো কথা বলতে গেলে প্রায় তিন ঘন্টা লাগে অপারেশন করলো, তো আমার বলে জাকির হোসেন আপনি এখন বাসা যাবেন আপনি কোনো লড়াচড়া করবেন না কিছু করবেন না, এই ওষুধ লেখা দিলাম আপনি শুধু ওষুধ খাবেন রাত্রে আপনি সকালে হিসাবে পাবেন আপনার ব্যান্ডেজ খুলে নেবেন ঠিক আছে, তো রাতে থাকলাম ওষুধ পানি ক্যাপসুল দিল পাঁচশো পাড়ে দুটা খাইলাম আর সকালে এলাম ব্যান্ডেজ খুললো দেখতে পারি এখান থেকে ঝুল হয়ে আসি গা তারা যে ওই আপনার এখান থেকে যে সিল এটা করছে না ঝুলে দিছে এখানে মানে এখানকার কিছু জিনিস ঝুলে দিয়েছে ওরা যে মেশিনে দেখতেছে তখন ওই মানে ডাক্তার আপনার ম্যাডাম বলেছে সাতেরটারে স্যার এখানে তো ঝুলে দিছে দেখি চাপো ওই চাপলো তো আমার দেখলো প্রবলেম নেই ঠিক হয়ে যাবো মানে আমরা বুঝবার দিল না এই জিনিসটা যে একটু সমস্যা আছে ড্রপ ড্রপ লাগান ঠিক হয়ে যাবো তো ড্রপ ড্রপ দিল ড্রপ লাগাই না কোনো সমস্যা না আস্তে 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 দেখা গেলো দশ দিনের দিনে আমার চোখ আস্তে আস্তে ডিপ হয়ে গেল গা
মানে আপনার দেখার ক্ষমতা কমে গেল
হ্যাঁ কমে গেল বলতে মনে করেন আমি একা হাঁটতে পারি তিন হাতে চার হাতের মানুষ দেখতে পারি আর বেশি না তারপর খুব শক্তি লাগা চোখে তো এটা করতে করতে গেল আমি আবার ডাক্তার দেখালাম যে কি ব্যাপার বা এরকম এটা আচ্ছা ঠিক আছে যান আপনি অমুক ওয়ার্ডে যান বিশ নাম্বার গেলাম আবার চেক করলাম করার পর ওষুধ দেয় আমার একটা ফলস মানে ওয়ান টাইম লেন্স লাগা দেয় হয় না কাজ এরকম করতে তো তিন মাস জায়গা ভাই তিন মাস যাওয়ার পর আবার বলো অপারেশন করতে হবে এ সালে আমার স্যার বললো অপারেশন করতে হবে আমি স্যার আপনি কিছুদিন আগে অপারেশন করে কেন এবার করেন ঠিক হয়ে যাবে ঠিক আছে ভাই অপারেশন করুন কি করতে হবে আপনি একবার ভর্তি আপনার টাকা লাগবে না ঠিক আছে আপনি যা ওষুধ পানি কিনবেন হ্যাঁ কিনুন তো ভর্তি রাখলো এর মধ্যে একটা কথা কইতে হয় যে আমার কাগজটা নিয়ে যখন আমি বাসার থেকে যাই কাগজটা আমি আসার টাইমে গাড়িতে ভুলে ফালা দিই আমার ফাইলটা তো ফাইলের জন্য আবার আমার 22 দিনের পিছনে ফেলা দেয় অপারেশনের থেকে, একেবারে অপারেশন থিয়েটারের ওইখান থেকে আমার ব্যাক করে দিয়ে দেয়। তো যাও, তো কাগজপত্র রেডি করে আবার আমার অপারেশন চালু, দ্বিতীয় অপারেশন ইঞ্জেকশন পুশ করলো, পুশ করার পর যখন আমার এখানে নালি বানিয়েছে, আমার নিচনের দিকে একটা নালি বানিয়েছে তারা, তখন আমার অনেকটা ব্যথা হইতেছে। তখন আমি কোথায় স্যার আমার কলাম জান বাইরে গেছে, এইতো হয়ে গেছে গা জাকির স্যার, এইতো যাক। তো অপারেশনের পরে আমার ওঠালো ওই যে ছোট ডাক্তার, জাকির হোসেন বাবু মনে কষ্ট নেবেন না, যদি সকালে দেখেন আমার যদি দোয়া করবেন, আর যদি না দেখতে পারেন আমার মাফ করে দিবেন। আমাদের স্যার এটা কথা বললেন, হ্যাঁ ঠিক আছে জায়গা, দেখো রুমে ওয়াটে গেছি, ব্যথা স্টার্ট, এমন ব্যথা স্টার ভাই, মারাত্মক ব্যথা স্টার্ট আমার। ওষুধ পানি লেখা দিল, ঈদের মধ্যে আমার ছুটি দিয়ে দিল, আপনার 27 বছর ছুটি দিল, আমাকে বলো যে আপনি মানে সময় দিল 20 দিন না 18 দিন, এতদিন 14 দিন পরে আসবেন, আপনার 650 টাকা নিয়ে আপনার ই করা হবে, লেজার করা হবে। আমাদের মেশিন নষ্ট, আপনি এক কাজ করেন ইসলামী হসপিটালে চলে যান, ইসলামী হসপিটালে চলে যাবো ভাই। আমি কি করলাম ইসলামী জানো খেয়ে যান, ঠিক আছে বোগা। তো ঠিক আছে, আমার ছোট বোনে গেলাম, ছোট বোনে কান্দাকাটি করলো যে ভাই আমি না করেছিলাম অপারেশন করেন না, আজই বন্ধ কাপড় আপনার চোখ বন্ধ হয়ে গেলে আমি বোয়া খেলাম। আমার ছোট বোন অপারেশন রুমেই বোয়া কইছে আমার, আমার ছোট বোন নাগিনা ওর নাম, এর মধ্যে আমার এই তাইবা আমার বাগনি আমার সাথে থাকে, নিশা হসপিটালে থাকে, মানে আমার এরাই আমার অনেক, আমার মাও জানে, আমার বড় বোন একবার জানে, তিনবার অপারেশনে, একবার না ভাই আমার মাও না, মানে আমার বোন তো প্রেন্টি বাদি। তো যাই হোক, এর মধ্যে রুচা কুরবানি দিল, আমার শ্বশুর শাশুড়ি ফোন করলো, বাবু আমু তোমার বৌভাই বাড়ছে, ভালো কথা আনেন, এটা আপনার প্রায় আমার দেশের থেকে 8-9 মাস পর হ্যাঁ আইলো, ঈদের 2 দিন আগে, কুরবানিতে 2 দিন আগে আইলো। আর পর ওই সময় আমার কাছে কিছু টাকা নাই, তো আইসে আমার বাড়িতে উঠেছি, ওর মা ওই আমার ছোট মানে যা কর্তব্য ওর ঈদের শাড়ি দিল আমার মা, ওর মায়ের দুই মা যেহেতু দুই শাশুড়ি দুজনে দিল, দেওয়ার পর আর একটা 3 পিস কিনা দিল, আর আমারটা তো আমার দিয়েই দেয় আমার বোন, আমার বোন আল্লাহ অনেক কিছু আমার জন্য করছে, আমার বোন ছোট বোন, বড় বোনও করছে কিন্তু বড় বোন লাস্টে পর অন্য মতন আছে। তো আর পরে আপনার ঈদ হয়ে গেল, ঈদ গেল, আর পরে আপনার ডিসেম্বর মাস, এটা ওরা ডিসেম্বর মাস এটা 2012 এটা। তো আমার শাশুড়ি চলে গেল ঈদের পরের দিন, তার এক বাড়ি গাড়ি ভাড়া ভাড়া দিয়ে দিলাম গেছে গে, তার খুশি যে মা আপনি তার সাথে ফোন করেন, নাহলে আপনি মায়া পাগল, আমি তো জানি পাগল, এর মধ্যে আমার মাসে কয়েকবার। তো আমি চিন্তা যে গ্রামের মানুষের হাতুটা মুখে আমি তো পোলা করেই মারতেছি না, মেয়েরে কি মারুন, মেয়েরে মারা একটা কাপড়ের কাজ, আমি মারলাম না কিছু কিনা। তো এরকম করতে আপনার ঈদের পরের দিন ভাল লাগে না, কি করবো আমি বাড়িয়ে দেবো, কই যাবো নারায়ণগঞ্জ, আমি আবার নারায়ণগঞ্জ পাঠাই না, আমার ইচ্ছা না, মানে ওইখানে আমার ভাল লাগে না, পরে পাঠাই ওর মাইন্ড খারাপ হয়ে যায় ওইখানে, ওখানে সবকিছু ফ্রি পায়। তো গেল, আমি তো না আমার ফুফুর বাড়ি পাঠিয়ে দিলাম কোনা পাড়া, 15 দিন থাকলো ওইখানে, থাকার পর 15 দিনের বেশি মানে পুরো 1 মাস, এটা 31st আগের দিন এসে, হ্যাঁ আগের দিন আজকে রাত্রে 12:30 আজকে সন্ধ্যা সময় বড় বোন নিয়েছে। তা আসার পর আমার যাতা গালাগালি, জুতা ঘরের বাচ্চা, কানার বাচ্চা, অগদাসের ভাষা, সান্ডালের ঘরে সান্ডাল, তুই না আমার যেতে দাস না কারে,
আপনার ওয়াইফ,
হ্যাঁ আমার রুনা। আমি বললাম তোমার সমস্যা কি, আমার সমস্যা আমার ভাই আমার নারায়ণগঞ্জ দিয়ে, আমি কই না তোমার নারায়ণগঞ্জ দিয়ে, আমার দরকার তোমার দেশি দাম, তোমার মায়ের দেখা আছে, আমি তোমার আমার হাতে দিয়াম। ওর পরে আমি 31st রাতে একটু করি ওর সাথে, আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, আমার আসলে ওই টাইমে আমার মনটা একটু অনুমত আছে যে না আর ই খারাপ হয়েছে গে মেমোরি। তো পরের দিন 31st সকাল আমি ঘুমে উঠছি, উঠছে নাস্তা নাস্তা দিছি খাইছে, তো এর মধ্যে কি করছে আমার, আমি তখন অল্প অল্প চোখে দিয়েছি, মা আপনি বসে রয়েছেন এক হাত দূরে, আমি এখানে, আমি আপনাকে দেখতে পাবো, আপনি আমাকে একটু কিছু করতে চান, আমি মানে একটু আটকে পারো। তো আমার তো গেট কাঠের গেট, পুরানা বাড়ি আমাদের, তো ওই আমরা তো ব্যাঙ লাগানো আছে, ওইখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা লয়ে কি যা ভাই মনে করেন, ভাই দেখতেছেন এটা কিন্তু আমার ব্র্যাকেটের দাগ, এটা আসতে গেলে 3 বছর আগে, এটা আমার মা আমার রাগে আমাকে 10 টাকার একটা ট্যাবলেট কিনা দেন এর আগে, আমার মা আমার পরিবার রুনা
মানে আপনার স্ত্রী,
হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ ওই আমার মাথা মারতে চেয়েছে, মাথা মারতে চেয়েছে, আল্লাহর কি মেহেরবান আমার মানে এমনি লগালগে আমি এককালে চাটকা ফেলার পরে মানে মোটা এরকম জ্যাকেটটা মানে আমার এখান থেকে তখন ওই আসেনি ওর মহাজন আমার বাড়ির লগে কাকানা ওর মহাজন এবং এলাকাবাসী আর মানে আমা ওরা চিৎকার পাতাছে যে আমার পোলারে মেরা ফেলেছে। অ্যাকচুয়ালি আমি পুরাটাই মানে অজ্ঞান হয়ে গেছি, আমি বাথরুমে যেতে যেতে আমি তখন আমার এক হাত দিয়ে পানি ঢালে এই হাতটা আমি কত ব্লিডিং হইতেছে পুরো হাত, তা আমার মানে ওই জায়গার মধ্যে আমি অজ্ঞান হয়ে যায় ঠিক মানে হওয়ার অবস্থা মাথা মতো পুরো আমার চক্কর দিয়েছে। তার মধ্যে আমার চাস্ত ভাই আছে ছোট ভাই আইসা আমার টান দিয়ে উঠেছে, উঠানে পর দেখতেছে হাতে রক্ত, আমার মা আমার আর কোনো কথা বলে না। ওইখানে অনেক মানুষ আছে আমার পরিবারে গালাগালি করতেছে যে তুই কি তুই কেরকম জামাই তুই পাবি এর মতন পোলা, মানে ওরা কথা যে তোর তুলেছে ছোট তোর আজকে কত বড় বানিয়েছে পাহাড়ের মতন তুই আর তুই অরে মানে কি কি এটা তুই কিভাবে করলি মানে কপর আমার চোখ দিয়ে পানি পড়তেছে মানে এমন একটা অবস্থা মানে আমি না পারি সইতে না পারি কইতে আমার একটা অবস্থা খারাপ, আমার কেউ ট্যাবলেট দেয় না আমার কোনো ওষুধ পানি দেয় না। তখন আমার ছোট বোন আমার সাথে মোবাইল করলো, ভাই এই ব্যাপার আমি করেই মরতে পাড়া দিতে হইব, আমি কেন আর আমি লয়ে যাবো কেন আপনি যেতে হইব না, আমি 1000 টাকা আমার ছোট বোন আনলো আমার ওর যে বিয়া কাপড় চোপড় যা দিছিলাম সব দিয়ে দিছি ভাইয়া সব আরে সব দিয়ে দিলাম যা আছে সব দিয়ে দিলাম। দেওয়া যাওয়ার পর তা আমার যে অটোমেটিক কামে আবার আমি ওই কানার ঘরে কানা আমি আবার আয়াম ছিল তো তখন এটা শুনে না আমার মাথা অনেক খারাপ, তখন আমি আবার মানে ওই জন্য আমার সামনে ছিল আমি দুটা চর দিছি করা ভাবে একটা চর দিছি কানে রিং পরে আছে গা তো এটা আবার বিস্তার বিস্তার কিনছে কিন্তু আমাকে যাও আমার উকিল শুরু দেয় আর আমি পাহা দিলাম আর পাহা দেওয়ার পর আমার বাড়ির মধ্যে আমার চোখের অবস্থা খারাপ, এর মধ্যে আমার বাড়িতে ড্রাগস ব্যবহার স্টার্ট হইতেছে ব্যবসা ফেন্সিল বিক্রি করা হয় এটা আমার বাড়িতে আমি জানি না ভাই, তখন তো আমি চোখে তেমন একটা দেখতেছি না এটা যে হইতেছে আমি জানিও না। তো আমি বসখাট আমার ওই পাও লম্বা করছি না তখন দেখি আপনাকে ওই বোতল গুলো 5টা করে পিস আপনার 14 না 15 পাতা মানে প্রায় 70-75টা ফ্যান্সিল একসাথে। তা আমি আমার মা রে আমি দেখলাম মা এটা কি এটা কি আমার জানে না, তখন আমি যে গেলাম কারিটা হতে পারে এটা কার ওই চোরের হইব মানে আমার ছোট ভাইয়ের কথা বললো আমি ডাক দেওয়া রে ডাক দিছে আমি কে এটা কি ওর লগে আমার লগে হাতাতি মারামারি হয়ে গেছে তখন আমি চোখে দেখি না কিন্তু আমার লগে হাতাতি মারামারি আমি ওরা ডাকিছি তোর পুলিশ আমি ওখানে ধরা দেবো কোনো কথা নাই তোর 10 মিনিটের সময় দিলাম যাইতে বাইর কর আমি চোখে দিই না যে কোনো টাইম পুলিশে আবরবো তখন আমার মারি লয়ে যাবো আমারই লয়ে যাবো। হ্যাঁ ভাই এরকম কইতে কইতে মানে অল্প দিনে পুলিশ ডেট দিয়ে দিল আমার ঘরে আল্লাহর মেহরবানি যে ঘরের মধ্যে কোনো মাল নাই যদি পুলিশ আধা ঘন্টা পরে তো 100 পিস ফ্যান্সিল পায় মার্শাল ব্যাগে পার্টি তখন আমার ঘরে বসা আমার ওই রুমে আমি সব শুনতেছি তখন কথা আমি তো কথা বোঝা তার সাথে আমি শুধু কথা শুনি তো দারোগার যাইছে না ওই পার্টিতে তো বুঝে একটা স্মাগলার যে এখানে কোন লগে লগে আরেক গেট দিয়ে বেড়ে গেছে পাক তো ওই বংশাল থানার দারোগার ঢুকছে তো বৃষ্টি দিচ্ছে অনেকদিন ধরে তো এই না এইটা না মানে কামাকায় মানে পুলিশে যেটা ফাঁপড় দেওয়া দরকার দিতেছে গড় গড় চেক করলে একটা কিছু পানি ভাই তো আমি যে এখানে ঘুমাই আর খাটের নিচে একটা খালি বোতল ছিল হ্যাঁ খালি বোতলে আপনি স্যার পাইছি তো আমার ওই ফারুক নামে ইনফর্মার বংশাল থানা আর এখন এলাকার থেকে ওরে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যেরকম সরকার করে এটা আমাদের পঞ্চায়েত হয়েছে এখন এরকম অবস্থা হয়েছে আর দেখা মাত্র অ্যারেস্ট ওই ফর্মারে তো ওই অনেক কোথাছে লেগেছে 1,00,000 টাকা আছে ধরে বাইর থেকে পিটাতে পিটাতে তখন আমার মারে বকা দেয় ফর্মার তখন মানে আমি উঠে গেছি উঠে আমি এই মানে এই মিয়া পৃথিবী কোন রাষ্ট্র লয় আছে গালি দেওয়ার আমার দেখাইতে পারবেন কেন আপনি গালি দিবেন আপনি আমার চিনেন তখন আমার হাত দেখেছে আমি কাপড় বংশালদার আপনি কোতালি থানা জানি আমার সুবি দেখবেন আমি কি আমি কাঠা আমরা আইন বুঝি আমাদের আইন শিখেবেন না তো ওর লিয়া গেল 1,00,000 টাকা আছে যাক আমার ভাগ্নি নিশা যেটা আমার সাথে হসপিটাল ছিল দিনের পর দিন রাতের পর রাত ওর 2,000 টাকা জমানো ছিল ওইখান থেকে 20,000 টাকা তো ওরা ছুটানো হইলো তো ওই বেঁচে গিনি টোটাল বন করে দিছে খায় আর মধ্যে মনে করেন আমার বড় যে ওই আপনার একটা পোল্ট্রি দেওয়া ব্যবসা নিয়ে নিল মানে ওরা আমি মন্ত্রী পুই আর কি বাড়ির মধ্যে ওই করার ব্যবসাটা এখন ওই করে বলতে অঞ্জন ওর ঘরের মধ্যে লোক আসে আমার সাথে ভালো লাগে না আমার অনেক খারাপ লাগে যেটা কিরকম বাইরে পুরুষ আইব হ্যান ত্যান ফ্যান মানে পরে মোবাইলে কত হন তো আমি দেখি মারা তো এই ব্যবসা আবার চালু করেছে এই চালু করছে একজনের তো মায়ের মুখ খায় আমি বন করলাম বাইর করলাম এইরকম করতে করতে এই যে ভাই এই যে কুরবান ঈদ গেল না কুরবান ঈদ এই বছর কুরবান ঈদের দিন ভাই রাত্রে আমি ঘরে শেষে মন ভালো না কই যাবো কেউ আমার কোন বন্ধু বান্ধব একপাত্রে আরে কিছু বন্ধু বান্ধব ছোট ভাই আরে আমার এখন সাহারা আর উপর আল্লাহ আমার যে ছোটবেলার ক্লোজ বন্ধু আর আমার সাথে এখন অ্যাভোর্ট করে দেখলে আমার যদি আমি 10টা টাকা চাই বা 100টা টাকা চাই এরকম করতে করতে গেল। তো আমি ওই অবস্থায় অ্যালাউন হইল বিদেশি ডাক্তার এব ভাই, চোখের চিকিৎসার জন্য বিদেশি ডাক্তার এব, বিদেশি ডাক্তার এব। তা আমি বিদেশি, আমার মতো আমি চোখ আমার ভালো করতে, আমি দেখতে চাই, মোট কথা আমি দেখতে চাই, যা করছি ভুল আমি মাফ আল্লাহ থেকে মাফ চাই। আমি এখনো প্রত্যেক দিন রাতে ঘুমাঘুম জিগের পারি আল্লাহ থেকে কান্দি কাটে, আমি জানলাম আমি যা করছি ভুল।
আপনার স্ত্রী শেষ মেশ কি হলো?
হ্যাঁ, আমার স্ত্রী তো যে আমার যে মায়ের দূর দিয়ে গেল, ওই তো গেল গেল, যাওয়ার পর আবার তিন মাস পর আমার ফোন করে যে ভাল লাগে না, লিয়া যাও, আমি করি তোর রাস্তা আমি আমার রাস্তা, তুই পালে বিয়ের বয়ে জায়গা, আমি আমার কাছে জিন্দিগির জন্য তোর আইতে হবো, আমি আমার লতা থাকতে পারবি কোহাম। তো কয়ার পর পোল্ট্রিতে কি করলো, আবার একটা মানে বাড়িতে কাজে লেগে গেল, সিলেট গিয়া, সিলেট ওখানে ছয় মাস কাজ করে আয়া পড়লো। ওখানে হয়তো বা কিছু অসুবিধা হচ্ছে আমি জান বুঝা পারছি, পরে পরে আয়া আমার ফোন করলো যে আমার লুয়া যাও ভৈরব আহ, ভৈরব থেকে আয়া লুয়া যাও। আমি আমি আপুর মতো নিতে পারো আহ, নাই নাই আচ্ছা আমি আইতাছি। করার পর ওইটা আমার লোক চিটারি করে ফেলে লই ওই আমার বাইক, আবার পতাকা ওই যে আমি যেখানে বিয়া করছি নারায়ণগঞ্জে ওইখানে গা চাকরি লেগে গেছে গা ভাইয়া। আমার মনে বহুত খারাপ লেগে গেল, তুই এখানে কেন চাকরি লাগলি বা কেন তুই এখানে কাজে গেলি, তোর আমি এখান থেকে বউ বানা লইছি, আর ওইখানে আমার আত্মীয় স্বজন থাকে, আমি কি আমি যদি করি আমার একটা ইজ্জত আছে, তুই কেন এখানে চাকরি গেলি, তুই করো যেন অন্য জায়গায় গেতি গা, খারাপ জায়গায় গেতি গা। পরে ওইখান থেকে কাজ করে গেল না, যাওয়ার পর আমার সাথে ফোনে কথা হয়, ফোনে কথার পর দুদিন ধরে ফোন বন্ধ। তারপরে আর যে আরেকজন ছিল আমার শাশুড়ি বাড়ির সাথে, আমি ওর কাছে ফোন করি, সেলিন আপা ওর কাছে, আমি হ্যালো আপাকে কি খবর, রুনার তো বিয়ে গেছে ভাই অমুক দিন। তা আমি তখন ওদের কাহানা, তখন আমি পুরাটাই মানে আসলে ওরা অনেক ভালোবাসতাম ভাই, অনেক ভালোবাসতাম, বলতে যে তোর জীবনের ফার্স্ট পুরুষটা আমি হয়েছি, যদি আমি আমার আমার একটা ভালোবাসা ছিল, তারপর ওর জীবনের ফার্স্ট পুরুষ, ওর আমি ওই রানীর মতন মর্যাদা দিয়ে আমি ঠিক রাখতাম, যেটা আমার প্রথম ভালোবাসা যারে ওর মতন হিসাব করে রাখতাম আর আমি। তো এরকম করার পর আমি আর কিছু ভালোই লাগে না, কিছু মানে হিসাবই পাই না, আমার মাথা পুরো গরমিল, তখন আমি সিগারেট খাওয়া ধরে ফেলে মানে স্টিক গাজা আমি খাই, খাইতে খাইতে এরকম যা যার পরে যে বিয়া শাদি হইলো। তো আমি আর কেলাম যে অনেক কোন আমার কাগজপত্র দিয়ে দিতে, আমার ডিভোর্স কাগজ দিয়ে দিতে, বিয়ে হয়েছে ভালো কথা, ভালো কথা ভালো তো সুখে থাকুক, আমার কাগজ দিয়ে দেন, কারণ আমাদের এলাকা কি একটা সিস্টেম ভাইয়া, যদি মেয়ে এই কারণে বিয়ে না দিতে পারে, যে আগে যে স্বামী আছে ওর কাছে যদি দুই বাচ্চা বা তিন বাচ্চা হয় তারপর আইনার গলা গছা দেন।
আপনার স্ত্রী লাস্ট পর্যন্ত কি হয়েছে?
আমার স্ত্রী যে এখন ওই যে বিয়ে হয়ে যায় আরেকজনের সাথে।
আপনাকে ডিভোর্স দিয়েছে?
না দেনি ভাই, এটা তো আমি
কতদিন যাবত বিয়ে হয়েছে?
এটা আপনার সুব্রাতে শুরু করাতে দুই সপ্তাহ আগে, এই যে রোজা গেল না কত আট মাস এরকম হবে মনে
হয়।
তো দেনে তো ওইদিনকে আমার শাল আর ভাই ছিল আমার শালা আমার বাড়িতে, তা আমার মার ভয়ে আমি পরিচয় দিয়ে নিয়েছি আমার শালা মানে আমার দেখতে এসেছিল। আমার যাও ভাত পাই সত্যি কথা বলতে ভাই আমার ভাতও বন্ধ হয়ে যাবে, ভাতও বন্ধ হয়ে যাবো। এইভাবে করতে যে বিদেশি ডাক্তার ওইখানে গেলাম, তা আমার চেক আপ করাইলাম, চেক আপ করানোর পর যা কিছু আপনার কোন হসপিটাল করছেন, আমি নাম করলাম এখানে, ওইখান থেকে ইসলামী হসপিটাল, এত হাজার টাকা দিলাম, বিশ হাজার টাকা দিয়ে অপারেশন করলাম, আর আমার আনসার আপনার চোখ তারা আপনার যে রেটিনার এটা ছিঁড়া ফালাইছে, আপনার আমার এখানে ছিঁড়া ফালাইছে, যে ইঞ্জেকশন যদি ছিল সার্জারি তখন ছিঁড়া গেছে এটা, এটা ইসলামে তো তারা মানে দেখা তারা এই জিনিসটা তারা কাজ করে নাই, সুতরাং তারা টাকাই নিছে আর কাজ করে নাই। তারপরে আমার পরের দিন তেল বললো, এই করার পর পেশল উঠা গেল চোখের মধ্যে, আমার চোখে প্রেশার উঠার পর ওই ডাক্তার বিদেশি ডাক্তারে করলাম, দেখালাম সার দেখা কাপড় চোখের অবস্থা করে আপনার চোখে তো প্রেশার উঠে গেছে, কাপড়ে তো প্রেশার আপনি বলতে পারেন আপনার চোখে প্রেশার, আমি কেন স্যার রাতে চোখ ব্যথা করে জলে কাপড়ে, এই মুহূর্তে যে হসপিটালে অপারেশন করছেন ওই হসপিটালে যাবেন, আমার পুরো ডিটেলস মাদ্রাস মানে কিভাবে যেতে হবো ইন্ডিয়ায় আমার পুরো ডিটেলস দেখা দিল, যে জাকির হোসেন আপনি যান আল্লাহর রহমতে 70% আপনি দেখতে পাবেন আল্লাহর রহমতে আপনি যান। আমি তো স্যার ওইখানে যাবো, আমি কিরকম পশা করি, আমি তো গরিব আমি পারব না, আপনি এখানে মনে করেন 29,000 টাকার থেকে স্টার্ট করে 29,000 রুপির থেকে স্টার্ট করে বিভিন্ন দামের লেন্স আছে, আপনাকে লেন্স লাগানো হবে ইনশাল্লাহ, আপনি দেখতে পাবেন, আপনি নতুন করে আপনি দেখতে পাবেন, আপনি এখানে যান। তা আমার মারে আমি কই মা এখন আমার টাকা পয়সা নাই সামনে ঈদ, তা আমার মাথা ঢুকলো আমি জাকাত লম ভাই, আমার মার্কেটে অনেক বড় বড় লোক আছে, তা আমার মারে করলাম মা তুই শুধু উমুকের কাছে যা, যা খালি একজনের কাছে কবি যে তুমি তো বাবুরে চিনো, বাবুরে রেমরং আর ইন্ডিয়া মাদ্রাজে দেব, কিছু টাকা পয়সা লাগবো, তোমরা জিম্বে পারো ব্যবস্থা করে দাও, তুমি খালি এটা কত পয়সা পড়ো বাকিটা আমি সব ম্যানেজ করবো। তো মা আমার উত্তর দিল ভাইয়া যে তলে কি আমি মানুষের দরজা ভিক্ষা করতে যাবো, মানে মানে এমন আমি আর কিছু আমার মানে ওখানে বলার কোনো কথা নেই আমার, যে তলে কি মানুষের কাছে ভিক্ষা করবার যাবো আমি, আমি না 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 মা ঠিক আছে না না আমি লাগবো না, আমার আল্লাহ যদি হয় তো যদি চায় তো আমি দেখবো না আল্লাহ নাই, আমি জীবন ভর এরকম দুদিনকে আমি ফাঁসি দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে বলেছি আমি আমি ফাঁসি দিয়ে দেবো ওদিনকে আমি তো ঠিক আমি দিয়ে যদি আমি ফ্যানটা আমি দেখতে পারি আমি দিয়ে দিতাম তো ওর পরে এই যে আপনার কিছুদিন পরে আমাকে ওই ঈদের দিনে যে বললাম আমার মারা হয় আমার ঈদের দিন এখানে তো
কে মারে আপনাকে
আমার ছোট ভাই এখানে দেখা যায় বা দেখ কোন আমাকে ফাঁস দিয়া বসে এইভাবে আমার ঘরের মধ্যে গরু কুরবানি দিব সকালে ঈদের পরের দিন ঈদের দিন রাত ভাই আমার বাড়িতে এত মানুষ আমার মা শুধু এতটুকু বলে মিন্টু তুই আরে ছাড় ওরা আর তুই কোনো কথা কবি না আমার গলা টিপি দিয়া মানে ওরা এমন একটা অবস্থা লাত্তি দিয়া আমার বের করে বাইতে বের কর
তো এটাই হচ্ছে আপনার এখন প্রেজেন্ট অবস্থা তাই তো আপনার এভাবেই চলছে এখন আপনার বর্তমানে দিন কিভাবে চলে
বর্তমান দিন ভাই ওই যে আমি বললাম যে আমার একটা বন্ধু জাহাঙ্গীর যেটা যেমন বাড়ির সাথে যার মালিক জাহাঙ্গীর ভাই ওই আমার এখন মনে করেন প্রত্যেক দিন আমার আমার বাড়ি থেকে নিয়ে আসার ছেলে গদিয়া চা পানি খিলা যাওয়ার সময় 50 টাকা 100 যা পারে কি আর সামর্থ্য যা করলে আমার দেয় এবং আরো 2-4 জন আছে মিরাজ ভাই ইয়াসিন ভাই টিপু ভাই
মানুষের কাছ থেকে সাহায্য
আপনার
শরীরের সামর্থ্য নেই এবং একই সাথে আপনার সবচেয়ে মূল্যবান অঙ্গ চোখ নেই আপনি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব এবং মানুষের দয়া দাক্ষিণ্যে আপনি বেঁচে আছেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা কি ছিল বলেন তো
আমার সবার থেকে বড় ভুলই আমি মনে করি যে আমি ওই যে যখন আমি বোম বানান্টাস যাই
এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট প্রিয় শ্রোতা এই হচ্ছে আমাদের আজকে পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্য আপনারা দেখলেন কিভাবে একজন পাঞ্চিং বাবু বোমাবাজ হয় বোমার ফলে তার ভাগ্যে কি জোটে এবং তার শেষ পরিণতিটা কি হয় এত সুন্দর জীবন 43 বছরেই মোটামুটি ছকে বেঁধে গেছে এবং এখান থেকে বের হয়ে আসার আর কোন উপায় নেই প্রশ্ন হচ্ছে যে পাঞ্চিং বাবু আসলে এখন কোথায় যাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে নাকি মানুষের কাছ থেকে দয়া দাক্ষিণ্য নিয়েই পৃথিবীতে বেঁচে থাকবে আমাদের সবসময় একটা কথা আছে যে পাপকে যেন আমরা ঘৃণা করি পাপীকে যেন কখনোই ঘৃণা না করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তো একটা কথা বলেছেন যে গুনাহ করলে তার কাছে মাফ চাইতে হবে এবং তিনি মাফ করে দেবেন সুতরাং সেই জায়গাটি থেকে আমরা যারা সমাজের মানুষ আছি তারা যেন প্রত্যেকেই প্রত্যেকের প্রতি হাত বাড়িয়ে দিই একজন পাপীকে কিংবা একজন ভয়ানক রকমের খুনিকে সমাজে যদি আপনাআপনি ভাবে রেখে দেওয়া হয় তাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় তাহলে সে কিন্তু ভালো হবে না সে বরং চার খারাপ কাজ ক্রমান্বয়ে করতেই থাকবে যাই হোক আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম তার কাছে যাচ্ছি আমরা তিনি কি বলতে চান একটু শুনি ডক্টর তাজুল ইসলাম আপনি তো শুনলেন আমাদের পাঞ্চিং বাবুর জীবনের যে অপ্রিয় সত্যগুলো আগাগোড়া সবকিছু নিয়ে আপনি আমাদেরকে বলুন
আমি বাবু কাহিনী শুনলাম আমাদের দেশের এর আগে যত অনুষ্ঠানগুলি আমরা যাদেরকে দেখেছি যত অপরাধী দেখেছি সমাজবৃত্তি বা অপরাধী তাদের বৈশিষ্ট্য যেগুলি আমরা আগে বলেছি যে অপরাধী হতে হলে কিছুটা তো পারিবারিক জেনেটিক কিছু ইয়া থাকে কিন্তু সঙ্গে যেটা বেশি হয় সেটা হচ্ছে যে সামাজিক পরিবেশ বিশেষ করে আমাদের দেশের লোকদেরকে যেখানে আমাদের দেশের পথ শিশু যারা আছে যাদেরকে আমরা রাস্তাঘাটে দেখি তাদেরকে কিন্তু এই যে পলিটিক্যাল লোকেরা রাজনৈতিক লোকেরা হোক অথবা অন্যান্য যারা শত্রুকে ইয়া করতে চায় দমিয়ে রাখতে চায় বিশেষ করে এই যে রাজনৈতিক অস্থিরতার কারণে তারা এই বোমা মারানো কাজে তাদেরকে বেশি ব্যবহার করে দুইটা কাজে এই শিশুদেরকে ব্যবহার করা একটা হচ্ছে মাদক সরবরাহের জন্য আর একটা হচ্ছে যে বোমা তৈরি এবং বোমা সরবরাহ করার কাজে বাবুর সেরকমই সংগতে বা ওই পরিস্থিতি পরিবেশের সঙ্গে সে মিশে গেছিল এবং সে বোমা মারতে শিখেছে আর এক সময় সে বোমা বানানোতে সে ওস্তাদ হয়ে গেছে এই যে সুনাম তার হয়ে গেছে এই কারণে যারা পলিটিক্যাল যারা পার্টি আছে তারা তাকে খুব ভালো লুফে নিয়েছে এবং সেও যখন তাদের কাছ থেকে বেশি গুরুত্ব পাচ্ছিল তখন তারও উৎসাহ বেড়ে গেছিল যে ঠিক আছে তাহলে তো আমি তো একটা ভালো পজিশনে চলে আসলাম আমি তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসলাম এভাবে কিন্তু অপরাধ সমাজ কিন্তু অপরাধকে আরো বেশি মানে প্রশ্রয় দিয়ে তাকে আরো বেশি অপরাধী করে ফেললো এবং যার ফলে কি হলো যে সে একবার পিস্তলে একটা শিশুও মারা গেল এবং সেও অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পরে সে হয়তো পুলিশের হাতে ধরা পড়লো এবং সেখানে বিচার হলো এবং একটা চোখ তার নষ্ট হয়ে গেছে সেই চোখের কারণে পরবর্তী পর্যায়ে তার এখন দুইটা চোখই অন্ধ হয়ে গেছে অর্থাৎ আমরা সব অপরাধীর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিকে এখানেও দায়ী তবে আমরা এখন তার ক্ষেত্রে যেটা বলতে পারি যে তার দুর্ভাগ্য এবং অনেক দিকে সৌভাগ্য যে সে যদি অন্ধ না হতো তাহলে কিন্তু সে এখনো তার এই অপকর্মগুলি চালিয়ে যেত, এখনো তার যৌবন আছে, এখনো তার তাগত আছে, এবং এখনো আমাদের দেশের লোকেরা এই যে যারা বোমা বানাতে পারে বা বোমা মারতে পারে তাদের কদর আছে, অতএব সে কিন্তু এখনো সন্ত্রাসী থাকতে পারত। কিন্তু যেহেতু তার বিদেশ নষ্ট হয়ে গেছে, এখন আর সে অপচয় করছে তাদের কাছে, যে এই গডফাদার এতদিন ব্যবহার করতো, এখন আর তারা তাদের কাছে তার মূল্য নেই, অতএব সে এখন পরিত্যক্ত মাল হিসেবে এসে গেছে এবং তার জীবনটা সম্পূর্ণরূপে ব্যস্ত হয়ে গেছে বলে সে এখন মনে করতেছে। এই যে অপরাধের ফলশ্রুতিতে যে পাপ, অপরাধের ফলশ্রুতিতে যে ক্ষতি বা যে লোকসান হয়, এটা যদি অপরাধীরা খুব তাড়াতাড়ি বুঝতে পারত, তাহলে কিন্তু তারা অপরাধীকে ফিরে আনতে পারত। আমাদের সমাজে বা রাষ্ট্রে যদি আমরা অপরাধীকে ধরে খুব বড় ধরনের শাস্তির সম্মুখীন করতে পারতাম, সামাজিক শাস্তি এবং আইনগত শাস্তি, তাহলে কিন্তু অপরাধ অনেক কমে আসত। কিন্তু যেভাবে হোক, যারা তার প্রতিপক্ষের হাতি হোক অথবা অন্যভাবে হোক, অথবা এই যে নিজের অপকর্মের কারণে নিজেরই চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে, তারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা এত বেশি মানে ক্ষতিগ্রস্ত হয় যে তখন তারা আত্মবি করে যে আমাদের ক্ষেত্রে আমরা জীবনে যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি ইত্যাদি। তা আমরা সর্বশেষ তাকে আমাদের যে বলা যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সে বুঝতে যদি পারে যে আমি একটা ভালো খুব খারাপ কাজ করেছিলাম, অন্যায় কাজ করেছিলাম, যার ফলশ্রুতিতে সেই পাপের ফলশ্রুতিতে আজকে আমার এই দুর্দশা, এখন সে যদি আল্লাহর কাছে তওবা করে নতুন এবং ভালো জীবন যখন করতে চায়, তাহলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবেন এক থাকে। এই জন্য তাকে আরো পুণ্য অর্জন করতে হবে, এই জন্য তাকে আরো বেশি ভালো ভালো কাজ করতে হবে। এখন তার কাজ হবে তাতে কিন্তু অন্যায় করতে পাপ করতে বিপরীতে ভালো 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 কাজ করে পুণ্য অর্জন করে সে তার ওই পাপকে অতীতকে সে মুছে দিতে পারবে। এভাবে সে আশা করি, আমরা আশা করি এবং আমরা দোয়া করি যে সে একটা পুণ্যবান ও সুস্থ জীবন যাপন পথে সে নিজেকে পরিচালিত করতে সক্ষম হবে।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা মনে করি আপনার যে ওপিনিয়ন, সে ওপিনিয়ন গুলো প্রতি মুহূর্তে আমাদেরকে একটা সৎ পথের পরামর্শ দেয়। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা অনেক অনেক কমেন্টস পেয়েছি ফেসবুকে, এসএমএস এবং ইমেইলে, কয়েকটা পড়তে চাই। রুমা কক্সবাজার থেকে লিখেছে, আজ আমরা পেশাদার একজন বোমাবাজের কথা শুনেছি, আমার মনে হয় বাবু চেষ্টা করলে বিজ্ঞানী হতে পারত। সে যেভাবে বোমা তৈরি করা শিখেছে তা কেবলমাত্র সিনেমাতেই সম্ভব, বিজ্ঞানী বললে ভুল হবে না। শান্ত খামারবাড়ি থেকে লিখেছে, ভাইয়া সাবধান, কেননা স্টুডিওতে বোমা পড়তে পারে। যাই হোক, মানুষ অন্যায় করলে যে কোনো ক্ষমা হয় না তা আমরা বাবুর মুখ থেকে শুনতে পেরেছি। আসলে বাপ বাপকেও ছাড়ে না, বাবু তার জ্বলন্ত প্রমাণ। হৃদয় চট্টগ্রাম থেকে লিখেছে, বাবুদের মতো লোক যদি সবাই অন্ধ হয়ে যেত তাহলে ভালো হতো, তাহলে কোন বোমা ফুটত না। এদের ছোড়া বোমার কারণে সমাজের সাধারণ মানুষেরা প্রাণ হারিয়েছে, কারো হাত থাকে না, কারো পা থাকে না, এদের চরম শাস্তি হওয়া উচিত। কামরুল ঢাকা থেকে লিখেছে, একটা কথা আমরা সবাই জানি আর তা হল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আজকে বাবুকে এবিসি রেডিওতে ডেকে এনে প্রমাণ করলো এবিসি রেডিও সমস্ত লোকদের পাশে আছে, আমরা সবাই অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা করবো। চমৎকার একটা টেক্সট লিখেছেন কামরুল। রানা ঢাকা থেকে লিখেছে, বাবুর দুটি চোখ অন্ধ হয়ে গেছে, এটা বোধ হয় তার পাপের শাস্তি, আর ঠিক এখনই বাবু বুঝতে পারছে তার ভুল। আসলে ভুলের শুরুতে আমরা কেউ বুঝি না যে আমরা তা ভুল করছি, আমরা যদি বুঝতাম তাহলে হয়তো এত বড় ভুল করতাম না। সাথী গাজীপুর থেকে লিখেছে, বাবু সত্যি একজন খুব বড় মাপের অপরাধী, তবে এখন আর এর কোন শাস্তি দিয়ে লাভ নেই, কেননা বাবু তার শাস্তি পেয়ে গেছে, সে তার চোখ দুটি হারিয়েছে। যাই হোক, বাকি জীবন যেন বাবু ভালো পথে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কামরুল মিরপুর থেকে লিখেছে, অনেক অপরাধীর কথা শুনেছি, তবে বাবুর গল্প শুনে মনে হচ্ছে আমরা সমাজের অনেকেই আছি যারা অপরাধী, অপরাধ করেও স্বীকার করি না। আমাদের সবার রেডিওতে আসা উচিত এবং স্বীকার করা উচিত নিজেদের অপরাধ, তাতে যদি নিজেদের পাপ কিছুটা মোচন হয়। এরকম অনেক অনেক টেক্সট আমরা পেয়েছি বাবু, আমাদের পাঞ্চিং বাবু এবার অপেক্ষা করছেন কিছু বলার জন্য। হ্যাঁ বলেন, কি বলার আছে আপনার? এই যে এত লোক আপনাকে এই ধরনের মন্তব্য করেছে, কি বলার আছে?
কিছু বলার ভাই, এতটুকু যে আপনারা যাই করবেন, মানে মা বাবাকে সবসময় সম্মান এবং মা বাবার কথাটা শুনবেন, আর এবং এলাকার যারা প্রতাপশালী বড় ভাই তাদের আবেগের কথা আবেগে পইরা তাদের কাজ করবেন না, তাদের সাথে চলবেন না, চললে হয়তো বা আমার মতনই আপনাদেরই হবে। আর বিশেষ একটা কথা, যে যা কিছু করবেন চিন্তা ভাবনা কইরা আপনি এটা করবেন, যে আপনাকে যদি কেউ ভালো বুদ্ধি দেয়, ভালো সময় দেয়, তার কথাটাই আপনি নিয়ে কাজ করবেন, যদি কেউ নেগেটিভ দেয় তার কথা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না, যাই করবেন সব দিকে আগে পিছিয়ে চিন্তা ভাবনাই করবেন। আমি যে ভুলটা করছি এই ভুলটা করবেন না, যেহেতু আমি এখন এই ভুল করে এখন আমি মনে করেন পথের ভিখারি এবং ভিখারির চিকা খারাপ, এখন আমি টাকার জন্য আমি অপারেশন করতে পারি না, আমি কিছুই না, আমি যে মাদ্রাজ যাবো এটাই পারি না, আমি আমার মানে 2 লক্ষ টাকার জন্য আমি পারি না।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের পাঞ্চিং বাবুর জীবনের অপ্রিয় সত্য, আমরা শেষ করতে চাই। তবে যাবার আগে আর যে রাজুর কাছ থেকে আমরা বরাবরের মতো শুনবো সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন কিংবা মেইল করেছেন সেটা, এবং তারপর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাতুল, ঢাকা থেকে লিখছে, যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের অনেক অপরাধীকে স্বেচ্ছায় দোষ স্বীকার করতে দেখেছি, আর তাই আমিও আমার একটি অপরাধের কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেকদিন আগের কথা, আমি তখন অনেক রাত করে বাসায় ফিরতাম, বাবা মা রাত জেগে বসে থাকত, বাসায় ফিরলে মা আমাকে খাবার খাওয়ার জন্য বলতো, কিন্তু বাবা মায়ের কথা শুনলে আমার খুব রাগ হতো, তখন প্রায় আমি বাইরে খেয়ে আসতাম, আর তাই তো বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। একদিন মাকে খুব বকেছিলাম, আর সে কারণে মা কেঁদেছিল, আর সে কারণেই আজ মনে হচ্ছে আমি ভীষণ অপরাধী। আমি জানি না আমার মা আমাকে ক্ষমা করবে কিনা, তবে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, আমি অন্যায় করেছি, জানি না এই অপরাধের ক্ষমা পাবো কিনা।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেবার জন্য উপলব্ধিগুলো। আমাদের সবার মনে আসুক, সবার ভুল থেকে আমরা যেন শিক্ষা নেই, নিজের জীবনকে যেন অনেক সুন্দর করে গড়ে তুলি। প্রিয় শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আর জে কিবরিয়া, আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু, আর জে রাজুকে সাথে করে নিয়ে, আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে এসে আপনাকে স্বাগত জানাবো রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.